This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক অনেক ভালো। আর আমি এই দিনটাতে তো ভালো থাকি সেটা তো বন্ধু জানেনি, কারণ বৃহস্পতিবার আমি চলে আসি ভালোবাসার বাংলাদেশ নিয়ে, কথা হয় আপনার সাথে এবং সাথে থাকেন সেই প্রিয় মানুষটি গুরু এসেছিলাম, এই জন্য আমি খুব খুব ভালো থাকি। আর এই ছটা দিন খুব অপেক্ষা করি আপনাদের জন্য, আপনাদের মতো আপনাদের জন্য এই স্টুডিওতে এসে কথা বলবার জন্য, আপনাদের বার্তাগুলো পড়বার জন্য, আরও অনেক অনেক কথা তো আছে সেগুলো শুনবার জন্য। আর বন্ধু, আপনার মনের কথা, কানের কথা সবকিছুই আমাকে জানিয়ে দিন SMS করে ফেসবুকে কমেন্টের মাধ্যমে। আর সবসময় এক কথাই বলি, কিভাবে SMS করতে হবে, কমেন্ট করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কারণ প্রতিনিয়ত প্রতি মুহূর্ত নতুন নতুন বন্ধুরা আমাদের সাথে অ্যাড হচ্ছেন। সো অনেকেই জানতে চান, অনেকেই আমাদের এই জিনিসগুলো কিভাবে কানেক্টেড হবেন, জিনিসগুলো ক্যাচ করতে হয়তো পারেন না, পারেননি। সো এই জন্য বারবার একই কথা বলি, বলতে চাই তো আরও একবার বলবো, কিন্তু তার আগে বলুন বন্ধু কেমন আছেন, আর ঈদ শপিং শুরু করেছেন কিনা, কি অবস্থা আপনার আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়েছেন কিনা ঠিক মতো, তারা কিভাবে আছেন, কি পড়ছেন, কি খাচ্ছেন, সব কিছু নিয়েই ভাবছেন কিনা, সব কিছুই আমি জানতে চাই, আমরা জানতে চাই এই প্ল্যাটফর্মে। আপনার ভালোবাসার বাংলাদেশে আপনি অবশ্যই জানাবেন, অবশ্যই আসবেন আপনার গল্প শেয়ার করতে, সব কিছুই করবেন। সো একে একে জানিয়ে দিচ্ছি নিয়মগুলো। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। এবং আমাদের এই প্ল্যাটফর্মে যারা আসতে চান, শেয়ার করতে চান তার জীবনের কথা, আমরা যে শুধু ভালোবাসার গল্প নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি করি সেটা কিন্তু না, ভালোবাসার গল্প তো থাকবেই, থাকতে পারে জীবনের আরও নানান দিকের কথা, সফলতার কথা থাকতে পারে, আপনি যদি কোনো খুব ভালো কোনো কিছুতে আপনি পারদর্শী হন যেটা দিয়ে আমরা উপকৃত হতে পারি, দেশ উপকৃত হতে পারে, তো সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। আপনি জানাতেই পারেন আমাদের এই প্ল্যাটফর্মে এসে, সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। আর বলেছি বন্ধু যে আজকে কিন্তু ফার্স্টেই আমরা লিসেনার্স আওয়ার রাখছি, যে আওয়ারটিতে বন্ধু আপনি ফোন করবেন, আপনার নাম এবং নাম্বারটি আমাদেরকে 16260-তে SMS করবেন অনেকবার করে, আর আমরা আপনাকে এখান থেকে ফোন করবো আমাদের স্টুডিও থেকে। তো যেখান থেকে শুধু পজিটিভ কথা হবে, শুধু ভালো লাগার কথা হবে, শুধু ভালোবাসার কথা হবে, শুধু সুন্দর সুন্দর কথা হবে, এখানে কোনো দুঃখ, কোনো দুর্দশা, কোনো হতাশা এইসব কিছু শুনবো না, সব আশা আলোর কথা শুনবো। সো বন্ধু অবশ্যই আপনি আপনার নাম লিখবেন এবং আপনার ফোন নাম্বারটি উল্লেখ করে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর ফেসবুকে আমাদের যে অফিশিয়াল ফ্যান পেজ আছে সেটার কথা সবাই জানেন, তারপরে জানিয়ে দিচ্ছি লিঙ্কটি, সেটা হচ্ছে www.facebook.com/90.4dhakafm। এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই দেখবেন অনেক পেজ চলে এসেছে। তো আপনি আমাদের রিয়েল যে পেজ সেটা বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে, আমাদের এই ফ্যান পেজের লাইকিং এর পরিমাণ হচ্ছে 65,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা এফএমের রিয়েল অফিশিয়াল ফ্যান পেজ। বন্ধু বরাবরের মতো আপনারা রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনি আমাদের এই পেজটিতে লাইক করুন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। আর আমাদের এই ঢাকা এফএমের ফ্যান পেজে লাইক দিলে যেটা হবে সেটা হচ্ছে টাইম টু টাইম আপনার প্রোফাইলে চলে যাবে যে কখন আমাদের কী কী অনুষ্ঠান হচ্ছে, আমাদের সমস্ত আপডেট আপনি জানতে পারবেন। সো এখান থেকে আমরা অলরেডি ভালোবাসার বাংলাদেশের একটি পোস্ট আপলোড করেছি, খুব সুন্দর একটি ফটোগ্রাফ দিয়ে দেখতে পাচ্ছেন। সো বন্ধু এখান থেকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, যত খুশি ততবার চাইলে বন্ধুর কাছে শেয়ারও করতে পারেন পোস্টে। সো অনেক কথা হয়েছে, এবার আপনাদের কথা বলবার পালা, আপনাদের কথা শুনবার পালা। এবং আরও একটা ব্যাপার জানানো হয়নি, সেটা হচ্ছে যে চিঠির মাধ্যমেও আপনি কিন্তু সংক্ষিপ্ত আকারে আপনার জীবনের গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। সেক্ষেত্রে জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি, ঢাকা FM 90.4 নাভানা টাওয়ার, 45 গুলশান দক্ষিণ, গুলশান 1, ঢাকা 1212। তো অনেক কথা হয়েছে, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ছোট্ট না, আচ্ছা দেখি কতক্ষণ পর ফিরে আসি, আশা করি এই বিরতিতে আপনি বিরক্ত হবেন না, ফিরে আসছি, সাথেই থাকুন।
যে নতুন গানটি আপনি কম্পোজ করেছেন তা মাতিয়ে তুলতে পারে সবাইকে। সারা বিশ্বকে গান শোনাতে অল ইউ নিড ইজ থ্রি স্টেপস। ক্লিক ফেসবুক, টাইপ করুন আর্টিস্টপ্রেড আর জয়েন করুন আর্টিস্টপ্রেডে। পৃথিবীর 200টি প্ল্যাটফর্মে থাকবে আপনার গান, সবাই চিনবে আপনার মিউজিক পাওয়ার। জয়েন দ্য বিগেস্ট গ্লোবাল মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম আর্টিস্টপ্রেড, আ জয়েন্ট ইনিশিয়েটিভ অফ ব্রেইনস এন্ড সোনি ডিএডিসি।
রাত 3টা, হঠাৎ করে বুকে ব্যথা উঠলো শিউরির বাবার।
অনেক অনেক ব্যথা হচ্ছে রে মা।
এইরকম বুকে ব্যথা তো আপনার প্রায়ই করে, কতবার বলছি ডাক্তার দেখান। মা শিউলি, তোর চাচাকে একটা ফোন কর, দেখ তোর ব্যবস্থা করতে পারে কিনা। কিন্তু রাতে ডাক্তারও পাওয়ার উপায় নাই।
চাচাকে ফোন দেওয়ার লাগবে না, ফোনেই এখন ডাক্তার অ্যাম্বুলেন্স সব পাওয়া যায়। শুধু 162-63 নাম্বারে ফোন দিলেই হয়।
তাইলে আর দেরি করিস না মা, তাড়াতাড়ি ফোন দে।
এত রাতে প্রস্তুত স্বাস্থ্য বাতার হেলথ কল সেন্টারের অভিজ্ঞ ডাক্তার, কল করলে পাবেন বিনামূল্যে ডাক্তারের পরামর্শ, আরো পাবেন স্বাস্থ্যসেবা সংক্রান্ত নানা তথ্য ও প্রয়োজনীয় ফোন নাম্বার, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সের তথ্য ও বহুল সুবিধা রয়েছে। স্বাস্থ্যসেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ ও প্রতিকারের ব্যবস্থা, যেকোনো সময় অসুস্থ বোধ করলে কল করুন স্বাস্থ্য বাতায়নের 162-63 নাম্বারে। 24 ঘন্টায় আছে হাতের কাছে ডাক্তার, যাবতীয় স্বাস্থ্যসেবায় আপনার পাশে। স্বাস্থ্য বাতায়ন 162-63, সুচিকিৎসার নিশ্চয়তা যেকোনো সময় যেকোনো অবস্থায়, যেখানেই থাকুন সুস্থ থাকুন। যে নতুন গানটি আপনি কম্পোজ করেছেন তা মাতিয়ে তুলতে পারে সবাইকে। সারা বিশ্বকে গান শোনাতে অল ইউ নিড ইজ থ্রি স্টেপস। ক্লিক ফেসবুক, টাইপ করুন আর্টিস্টপ্রেড আর জয়েন করুন আর্টিস্টপ্রেডে। পৃথিবীর 200টি প্ল্যাটফর্মে থাকবে আপনার গান, সবাই চিনবে আপনার মিউজিক পাওয়ার। জয়েন দ্য বিগেস্ট গ্লোবাল মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম আর্টিস্টপ্রেড, আ জয়েন্ট ইনিশিয়েটিভ অফ ব্রেইনস এন্ড সোনি ডিএডিসি।
Samsung Grand Invite, এখন Samsung Galaxy J series এ 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আর এক্সাইটিং হেলিকপ্টার রাইড। বিস্তারিত পত্রিকায়। Welcome Bangladesh, Zirga Mobile Quiz Contest.
Dear listeners, quiz এ অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি Zelta B100 স্মার্ট মোবাইল ফোন। Wake up Bangladesh, Zelta Mobile Quiz Contest এ এবারের প্রশ্ন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়কের নাম কি? অপশন এ মুশফিকুর রহিম, অপশন বি মাহমুদুল্লাহ রিয়াদ। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Zelta D100 স্মার্ট মোবাইল ফোন, 5-inch FWBGA ডিসপ্লে, 1.3 GHz ডুয়াল কোর, 2000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি। Zelta মোবাইল, শেয়ারিং মাইন্ড। এখনই সময় এয়ারটেল বন্ধ কানেকশন চালু করার, কারণ চালু করলে লাভে লাভ। 19 টাকা রিচার্জে ফ্রি 3 GB পর্যন্ত ইন্টারনেট আর দিন রাত 24 ঘন্টা আধা পয়সা পার সেকেন্ড এয়ারটেল এবং 1 পয়সা পার সেকেন্ড অন্য অপারেটর। এই অফার পাওয়া যাবে অনিবন্ধিত বন্ধ সিমেও। দেরি না করে এখনই করুন রি রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
যারে পাই কাছে তারে বলি দেখে দেখে, দেখো ভাই কই পাই ভালো এর থেকে। সাথে রবি দেখ এক্সপিরিয়েন্স কটা পাচ্ছি লাইফ, সাথে আছে সবটাই আর কত কিছু, কত বলি গল্প বাকি থাকে কিছু। ইন্টারনেটে চান বেশি বেশি, তাদের জন্য রবি দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের J1X, J1S এবং J2 7,000 টাকা পর্যন্ত সমমূল্যের বোন। সেরা ডিজিটাল এক্সপিরিয়েন্স।
জোনে উঠুন আপন শক্তিতে রবি।
Dear listeners, quiz এ অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি Zelta D100 স্মার্ট মোবাইল ফোন। Wake up Bangladesh, Zelta Mobile Quiz Contest এ এবারের প্রশ্ন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়কের নাম কি? অপশন এ মুশফিকুর রহিম, অপশন বি মাহমুদুল্লাহ রিয়াদ। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Zelka D100 Smart Mobile Phone, 5-inch FWVGA display, 1.3 GHz dual core, 2000 mAh lithium ion battery. Zelka Mobile, sharing minds. বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন সবখানে সব সময় চলো বহুদূর গ্রামীণ ফোন। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন সবখানে সব সময় চলো বহুদূর গ্রামীণ ফোন।
যারে পাই গাছে তারে বলি দেখে দেখে, দেখো ভাই কই পাই ভালো এর থেকে। এক্সপিরিয়েন্স সাথে রবি দেখ, এক্সপিরিয়েন্স ফর দা পার্টি লাইফ পুরা দেখ, সাথে আছে সবটাই আরো কত কিছু, গল্প বলি গল্প বাকি থাকে কিছু। ইন্টারনেটে চান বেশি বেশি, তাদের জন্য রবি দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের J1X, J1X এবং J2 7,000 টাকা পর্যন্ত সমমূল্যের ফোন। সেরা ডিজিটাল এক্সপিরিয়েন্স,
জ্বলে উঠুন আপন শক্তিতে রবি।
উৎসব মুখর দিনগুলোতে স্যামসাংয়ের ঘর সবার, আকাশ ছোঁয়ার নিমন্ত্রণ। গ্র্যান্ড ইনভাইট, গ্র্যান্ড ইনভাইট,
স্যামসাং গ্র্যান্ড ইনভাইট। এখন স্যামসাং গ্যালাক্সি জে সিরিজে 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আর এক্সাইটিং হেলিকপ্টার রাইড। বিস্তারিত পত্রিকায়।
ভালোবাসার বাংলাদেশ,
গুরুহিতেশ্রমের জন্য। তো বন্ধু অপেক্ষা করছেন যখন, আর একটু করুন, অবশ্যই যথাসময় চলে আসবেন তিনি স্টুডিওতে। এবং আজকে লিসেনার্স আওয়ারে কিন্তু আপনাদের সাথে কথা হচ্ছে, আপনি কিন্তু আপনার নাম্বার এবং আপনার ফোন নাম্বার এবং আপনার নামটি লিখে 16260 SMS করতে থাকুন, এবং আপনাদের সাথে কথা বলবার পরপরই কিন্তু আজকে আমরা চলে যাব অতিথি বন্ধুদের কাছে। ওকে, সো একে একে জানিয়ে দিচ্ছি কি কি করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপরে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। এবং জানেন অনেক চিঠি কিন্তু আসে আমাদের এখানটিতে, অনেক অনেক চিঠি, আর সেই জন্য কি বলবো, মানে এত অনুপ্রাণিত হই চিঠির কথাগুলো পড়ে, লেখাগুলো পড়ে। চমৎকার ভাষা, চমৎকার শৈল্পিক ঢঙে লেখা, এত ভালো লাগে, এত এত চিঠি। আজকে আজকে দুটো চিঠি পড়বো, কারণ এত চিঠি সব পড়া তো সম্ভব নয়, গুরু ইতেশামের সামনেই পড়তে হবে। আসুক আজকে গুরু, তখন পড়া যাবে চিঠি। এবং বন্ধু অবশ্যই আপনি চিঠি পাঠাবেন আপনার মনের কথাগুলো লিখে, এবং যদি আরো কিছু জানাতে চান সব কিছু লিখে আপনি পাঠাতে পারেন। ঠিকানাটা বলে দিচ্ছি, ঢাকা এফএম 90.4 নাভানা টাওয়ার 45 গুলশান দক্ষিণ, গুলশান 1 ঢাকা 1212। এবং এই মুহূর্তে দেখে নিচ্ছি কারা কারা আছেন আমাদের সাথে। আছেন সজল, এবং আছেন আব্দুল হালিম গাজীপুর থেকে, লিখেছেন কয়েকদিন আমি অনেক অনেক হ্যাপি কারণ আমার ভালোবাসা ফিরে এসেছে আবার, বাহ কনগ্রাচুলেশন। অ্যান্ড আছেন মুসলিম উদ্দিন মুন্না, লিখেছেন অনেক অনেক ভালো লাগছে। অ্যান্ড আছেন আশরাফুল ইসলাম, ওকে উনি ওনার মোবাইল নাম্বারটি দিয়েছেন, ওকে। অ্যান্ড নেহা আহমেদ আছেন ধানমন্ডি থেকে, আমাদেরকে শুনছেন এবং গুরু কেমন আছেন এটাও জানতে চেয়েছেন। আছেন রহমতুল্লাহ মিয়াজি, লিখেছেন লাভ ইউ সো মাচ ভালোবাসার বাংলাদেশ। মেঘলা আপু আর গুরু ইতেশ্রাম কুমিল্লা থেকে উনি আমাদের সাথে আছেন। আছেন বিন্দু ইসলাম, উনি বরিশাল থেকে শুনছেন। মোহাম্মদ ওকে ইসলাম আছেন আমাদের সাথে, আমরা কেমন আছি এটা জানতে চেয়েছেন, উনি আমাদেরকে বগুড়া থেকে শুনছেন। মোহাম্মদ সজ্জলও যুক্ত হয়েছেন, লিখেছেন যে গুরু আমিও যুক্ত আছি আপনাদের সাথে। ওকে বন্ধু, যুক্ত সংযুক্ত থাকুন, সাথেই থাকুন, শুনতেই থাকুন। অ্যান্ড আছেন মোহাম্মদ ইনসান আলী, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ময়মনসিং থেকে। আছেন জ্যোতি তানভীর ফরিদপুর থেকে, লিখেছেন যে আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, আই ওয়ান্ট টু সে হিম আই লাভ ইউ ফাদার। ওকে, অ্যান্ড আমি এইবার নিজের ঈদের জামা কাপড় নিজের টাকা দিয়ে শপিং করে কিনেছি। ওকে কিছু একটা এরকম লিখতে গিয়েছেন, পুরো SMS-টি আসেনি। অ্যান্ড আপনার কথাটা শুনে অনেক পড়ে অনেক ভালো লাগলো যে আপনি আপনার বাবাকে অনেক ভালোবাসেন। সো দেরি না করে এটা বলে দিন বাবাকে যে বাবা আমি তোমাকে ভালোবাসি। আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে আয়েশা আক্তার নাহিদা, উনি ওকে উনি লিখেছেন যে আপু আমার বয়ফ্রেন্ডের সাথে 4 দিন যাবৎ কথা হয় না, মনটা খুব খারাপ, ভালোবাসায় খুব কষ্ট, যদি আগে জানতাম তাহলে কোনোদিনও ভালোবাসতাম না। এনিওয়ে প্লিজ আমার হাসিটাকে অন্যভাবে নেবেন না, ভালোবাসায় আসলে তো কষ্ট থাকবেই তাই না? আর আমি এত কথা না বলি, গুরু আসলে গুরুই বলবেন আসলে ভালোবাসায় কি কি থাকে কি কি থাকে না। ওকে, আর কারা কারা আছেন আর একটু রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই, এর মাঝে বলে দিতে চাই আমাদের ফেসবুকের ফ্যান পেজের লিঙ্কটি, সেটি হচ্ছে www.facebook.com/90.4 ঢাকা FM। এবং বন্ধু আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা FM এর পেজটি চলে আসবে। এবং যেখান থেকে দেখছেন আপনি লাইকিং এর পরিমাণ 65,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনি এই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। এবং অলরেডি আমরা ফেসবুকে আমাদের ফ্যান পেজে আমাদের ভালোবাসার বাংলাদেশের একটি পোস্ট আপলোড করে দিয়েছি, সুন্দর একটি ফটোগ্রাফ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধু সেই মানে আপনি আমাদের সেই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি ততবার, চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি বন্ধুদের কাছে। আর এই মুহূর্তে আছেন আমাদের সাথে আনসারি মাহিন, উনি আমাদেরকে গফরগাঁও থেকে শুনছেন এবং যুক্ত হয়েছেন স্পর্শ। বিলাসও আছেন মগবাজার থেকে। ওয়াহিদ অঙ্কুর যুক্ত হয়েছেন, আছেন রুবেল আমাদের সাথে, স্বপন আছেন, আছেন আশিকুল নরসিংদী থেকে, আমরা কেমন আছি এর জানতে চেয়েছেন এবং উনি আজকে আমাদেরকে প্রথম শুনছেন ঢাকা এফএম 90.4 এ, ওয়াও। অ্যান্ড আছেন এই মুহূর্তে ফারুক হোসেন, ওকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে। মুতালিব হোসেন মনি, ওকে উনি গাজীপুর থেকে শুনছেন। আর আছেন মোবারক হোসেন, প্রতিভা আমিন তোহা, ওকে প্রতিভা আমিন তথা আছেন আমাদের সাথে, লিখেছেন উনি ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানটিকে অনেক অনেক ভালোবাসেন। ওকে, এই মুহূর্তে আছেন আবিসা মনি, উনি আমাদেরকে শুনছেন কেরানীগঞ্জ থেকে, আমাদেরকে অনেক অনেক ভালো লাগে শুনতে সেটাই জানিয়েছেন। মোহাম্মদ কামাল খান আছেন, সালাম জানিয়েছেন আমাদেরকে। আছেন মোহাম্মদ সাব্বির সরকার, আছেন জিয়াউর রহমান, ইসরাফিল ইসলাম ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন আমিন হোসেন। ওকে ওকে, এই মুহূর্তে আছেন কোহিল কাউসার, ওয়াও সুন্দর একটা নাম, আছেন ওয়াও আরেকজন স্পর্শ আছেন, উজ্জ্বলও যুক্ত হয়েছেন আমাদের সাথে। ওকে, আমাদেরকে শুনে যাচ্ছেন বন্ধু, শুনতেই থাকুন। তো আরেকবার একে একে জানিয়ে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আজকে অবশ্যই গুরু ইতেশ্রাম আসার সাথে সাথে আমরা লিসেনার্স আওয়ার শুরু করব, আমরা কথা বলবো আপনার সাথে। তো আপনি আপনার ফোন নাম্বার এবং আপনার নামটি আমাদের কাছে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর যারা আছেন ঢাকার বাইরে, ইচ্ছে করলে আমাদেরকে চিঠির মাধ্যমে তাদের জীবনের গল্পগুলো লিখে পাঠাতে পারেন। জীবনের গল্পই বন্ধু, শুধু ভালোবাসার গল্প নয়, জীবনের গল্প, সফলতা ব্যর্থতা, যে কোনো কিছুতে পারদর্শী, যা কিছু ভালো কিছু সবকিছু নিয়ে আমাদের এই ভালোবাসার বাংলাদেশ। তো বন্ধু, আপনি আপনার সমস্ত কিছুই আমাদেরকে জানাতে পারেন, চিঠির মাধ্যমে বলতে পারেন সংক্ষিপ্ত আকারে। তো জানিয়ে দিচ্ছি চিঠির ঠিকানাটি, ঢাকা এফএম 90.4 নাভানা টাওয়ার 45 গুলশান দক্ষিণ, গুলশান 1, ঢাকা 1212। আর ফেসবুকে পেজের অ্যাড্রেসটি আরেকবার বলে দিতে চাই, www.facebook.com/90.4 ঢাকা এফএম। তো বন্ধু, সাথেই থাকুন, ফিরে আসছি একটু পরে এই গানটি শুধু আপনার জন্য।
হ্যালো,
বন্ধু সবাইকে আরেকবার ওয়েলকাম করে নিচ্ছি দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ ঢাকা এফএম 90.4। আপনি শুনছেন আপনারই ভালো লাগার ভালোবাসার শো ভালোবাসার বাংলাদেশ। মেঘলা আছি আপনার সাথে এবং জানি বন্ধু আপনিও আছেন আমার সাথে, এবং যার এত যার জন্য এত আকাঙ্ক্ষা এত অপেক্ষা সেই মানুষটি গুরু হিতেশাম আছেন স্টুডিওতে। একটু পরেই ওয়েলকাম করে নিচ্ছি ওনাকে, তবে তার আগে বলে দিতে চাই বন্ধু আপনি কিন্তু আপনার ফোন নাম্বার এবং নামটি লিখে আমাদেরকে এসএমএস করুন 16260 এই নাম্বার থেকে। আমরা কিন্তু ফোন দিচ্ছি আপনাদেরকে স্টুডিও থেকে। আর যারা আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে তারা অবশ্যই অবশ্যই এসএমএস করবেন আমাদের 16260 এই নাম্বারটিতে, এবং সেজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, তারপর আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন সেই নাম্বারটিতে 16260 তে। অ্যান্ড আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু ঢাকার বাইরে থেকে আমাদেরকে চিঠির মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আপনার ভালোবাসার গল্প আপনার জীবনের গল্প লিখে পাঠাতে পারেন। সেক্ষেত্রে অফিসের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, ঢাকা এফএম 90.4 নাভানা টাওয়ার 45 গুলশান দক্ষিণ গুলশান 1 ঢাকা 1212। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4 ঢাকা এফএম। এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে দিয়ে এফএম 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা এফএম এর পেজটি চলে আসবে আপনার সামনে, এবং যেখান থেকে দেখবেন আপনি লাইকিং এর পরিমাণ 65,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো অনেক কথা হলো বন্ধু, অনেক কথা, আর আপনাদেরকে কথার জালে আর ফাঁসাতে চাই না। ওকে, এখন ইটস টাইম টু ওয়েলকাম গুরু হিতেশাম।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন ধারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকের জন্য অনেক অনেক প্রার্থনা, অনেক অনেক ভালোবাসা, ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে। বৃহস্পতি শুক্রবারের সন্ধিক্ষণের এই অনুষ্ঠান পৌঁছে যাচ্ছে দেশ দেশের প্রত্যন্ত অঞ্চলে, দেশের সর্ববৃহৎ এফএম নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4 এর মধ্য দিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা একযোগে শুনছেন এই ভালোবাসার বাংলাদেশ, যাদের কাছে পৌঁছে যাচ্ছে ভালোবাসার ফেরিওয়ালার এই কণ্ঠস্বর, তাদের সবার জন্য অনেক অনেক প্রার্থনা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। গত অনুষ্ঠান শুরু করতে গিয়ে বারংবার বলছিলাম মেঘলা যে কি এক দায়িত্ববোধ থেকেই বারংবার সেই শিশুদের কথা মনে হয় যারা প্রতি মুহূর্তে পিছিয়ে পড়ছে আমাদের সামাজিক এই জীবন থেকে। তোকে কথা প্রসঙ্গে বলবার চেষ্টা করছিলাম যে আমি দারুণভাবে প্রেমে পড়েছি মেঘলা, মানুষের প্রেমে পড়েছি। আমি প্রেমে পড়েছি সেই শিশুটির যে লোভাতুর দৃষ্টি নিয়ে কোন একটি ফ্যাশন হাউসের সামনে দাঁড়িয়ে থেকে বাইরে থেকে দেখবার চেষ্টা করে যে বিভিন্ন মানুষের সেই অন্যরকম কেনাকাটা ঈদকে ঘিরে। আমি ভালোবাসায় প্রেমে পড়েছি সেই মানুষটির, সেই শিশুটির যার লোভাতুর দৃষ্টি থেকে জিভ্ভা রাখা দিয়ে পানি গড়িয়ে পড়ে যখন কোন রেস্টুরেন্টের বাইরে সে দাঁড়িয়ে থাকে। আমি প্রেমে পড়েছি সেই মানুষটির, সেই শিশুটির যে প্রতি মুহূর্তে একটু ভালোবাসার জন্য, একটু স্নেহের জন্য, একটু আরতির জন্য, একটু মহব্বতের জন্য তাকিয়ে থাকে। যখন দেখে কোনো বাবা বা মা কত ভালোবাসায় তার সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে রাখছে, তার কলিজার টুকরা রাখে। বিশ্বাস কর, বাবা এবং মা এমনই এক অদ্ভুত দুই সত্তা যাদের মাধ্যমে মানুষ প্রথম জানতে শিখে, নিজেকে চিনতে শিখে, নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে শিখে, সমস্ত কিছুকে পর করে দেওয়া যায়। এক বাবা মা ভালোবাসার কাছে সমস্ত কিছু অর্থহীন হয়ে যায়। পৃথিবীর সমস্ত বাবা মাকে উদ্দেশ্য করেই আমার এই কথা। আজকে অনুষ্ঠান শুরু করতে দেরি হয়ে গেছে বন্ধু, আমার ব্যক্তিগত কোনো কারণে নয়, কোনো এক মায়ের ভালোবাসা, মায়ের আকুতির কাছে আমি এহতেশাম কিছুক্ষণের জন্য জিম্মি হয়ে পড়েছিলাম। যদিও আমাদের রেগুলার ফরম্যাটে ধরনের প্রোগ্রাম করবার আপাতত কোনো রকমের সুযোগ ছিল না, কিন্তু ভালোবাসা যখন বাণীর পানির মতো ছুটে আসে, ভালোবাসা যখন জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়ে, পৃথিবীর সমস্ত কিছু তখন পর করে দিতে মন চায়। প্রতি মুহূর্তে আমরা ছুটে চলেছি কিভাবে নিজের পকেটটাকে ভারী করা যায়। পৃথিবীতে খুব কম মানুষই হয়তো আছে যার নিজের অন্তরের ক্ষুধা মেটানোর জন্য, নিজের আত্মার ক্ষুধা নিবৃত করার জন্য পাগল হয়ে থাকি। আমরা সত্যি ব্লেসড বাংলাদেশের মতো এমন একটা দেশে জন্মগ্রহণ করাতে, যেখানে বাবা মা তাদের সমস্ত ভালোবাসা, সমস্ত বাঁচা মরা সবকিছু নির্ভর করে সেই সন্তানের ভেতর দিয়ে। আল্লাহ না করুক, কোন সন্তান যখন সমস্যার মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, অসুখের ভেতর দিয়ে যায়, পাগল হয়ে যায়, যার যার হয়ে যায় সে মায়ের কষ্ট, সে মায়ের হৃদয়। আমি এক সন্তানের জনক, আই মানে এতে সব। যখনই কাউকে কোনো কষ্ট পেতে দেখি, যখনই দেখি যে দুঃখে আছে কোনো মা অথবা বাবা, ওই জায়গাতে কেন যেন আমার সন্তানের মুখটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সামনে চলে আসে। এমন একটি মা আমার পথ আগলে ধরেছিল স্টুডিওতে ঢোকার আগ মুহূর্তে, না করতে পারিনি, তাকে নিয়ে স্টুডিওতে ঢুকেছি। রেগুলার স্ক্যাজুয়েলের বাইরে হঠাৎ করেই তাকে নিয়ে স্টুডিওতে আসা, এবং সাথে সেই সন্তানটিও আছে যারা নাকি রেগুলার ভিত্তিতে পরিবার মিলেই আমাদের এই অনুষ্ঠানটি শুনে। একটু কথা বলি, তারপর ফিরে আসছি আমাদের আজকের যাদেরকে নিয়ে আয়োজন সেই অনুষ্ঠানে। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের ভালোবাসার বাংলাদেশে। নাম কি তোমার?
আমার নাম হচ্ছে মোহাম্মদ নাহিদ আক্তার।
নাহিদা কোন ক্লাসে পড়ো?
ক্লাস 7 পড়ি।
কথা প্রসঙ্গে জানছিলাম তোমার বয়স 11 বছর, ভাই।
রাইট।
ওকে, আপনি যদিও কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করে আপনাকে নিয়ে স্টুডিওতে চলে আসা, এবং আপনি যেভাবে কথা বলছিলেন, আমার জীবনে ধরেন কষ্টের যে কয়েকটা মুহূর্ত এসেছে, আজকে আপনি সেই কষ্টটাই আমাকে নিজের অবচেতন মনে আপনার কাছ থেকে আমি পেয়েছি। আপনি যখন আমাকে কদমবুচি করবার চেষ্টা করছিলেন, আপনার সন্তান তুল্য আমি, আমার মনে হচ্ছিল যে মাটি ফেটে আমি ওখানে ঢুকে যাই, এবং তখন আপনি, আমি বুঝতে পারছিলাম যে আপনার প্রয়োজনীয়তা কত বেশি মারাত্মক, আপনি কষ্টের কাছে কতখানি জিম্মি হয়ে পড়েছেন, নিজে হয়তো দিনের পর দিন না খেলেও সোজা হয়ে না দাঁড়াতে পারলেও হয়তো আপনার কষ্টটা হইতো না, বাট কষ্টটা যেহেতু আপনার সন্তানকে ঘিরে, কষ্ট যেহেতু যখন আপনার কোনো যার টুকরারে ঘিরে, তখন হয়তো তার সাথে আপনি কোনোভাবে আপোষ করতে চাননি। আমায় কথা দিয়েছিলাম আমার বন্ধুদেরকে অনুষ্ঠানের শুরুতে শুধুই আমরা আনন্দের কথা বলবো, ভালো লাগার কথা বলবো, বাট ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রামের ফরম্যাটটাই হয়তো এরকম, চাইলেও সবসময় আমরা ভালো লাগার কথা বলতে পারি না। যখন কোনো একজন মা কান্নাকাটি করে ভাবে যার যার করে নিজের বুক ভাসিয়ে দেয়, তখন আনন্দ ফুর্তি আসবে তো আসবে কোথেকে। আপনি থাকেন সেই সুদূর ফরিদপুরে, সেখান থেকে এখানে আসা, পেছনের কারণটা কি, কেন এই ছুটে আসা এই রাত বিরাতে? আমি তো নিতান্তই ক্ষুদ্র নস্যি একজন মানুষ, তবে আমি বিশ্বাস করি যে মিলিয়ন অফ লিসনার্স যারা ঢাকা এফএমের এই ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠানটি শুনে, লক্ষ লক্ষ মানুষ, তাদের অনেকেই আছে যারা অনেক ক্ষমতাবান, অনেকেই আছে যারা যে কোনো সময় মানুষের পাশে এসে দাঁড়ানোর ক্ষমতা রাখে। তো আপনার কাছে একটু শুনতে চাচ্ছি যে এই 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 রাত বিরাতে ভালোবাসার বাংলাদেশ স্টুডিওতে কেন এসেছেন, কি বলতে চান আপনি, কেন আমার পথ রুদ্ধ করে দাঁড়িয়েছিলেন, কি বলতে চাচ্ছেন আপনি আমাদের এই ভালোবাসার স্টুডিওতে এসে?
আসসালামু আলাইকুম।
আপনার ছেলে ওইটা?
জি,
আমি ওর সাথে কথা বলবো। জি প্লিজ,
ও আগে বলবে
না, আপনি বলেন, অসুবিধা নেই।
আমি সেই সুদূর ফরিদপুর থেকে এখানে ছুটে আসার একটি মাত্র কারণ, ভালোবাসার বাংলাদেশকে আমি খুব পছন্দ করি, এবং আমি রেগুলার একজন শ্রোতা, রেগুলার শুনি ওখানে, যদিও নেট খুব কম পাওয়া যায়।
আচ্ছা, তোমার কি কাঁপুনি হচ্ছে বা ঠান্ডা লাগছে এরকম কিছু?
আচ্ছা
আচ্ছা, ঠান্ডাটা আমি বন্ধই করে দিচ্ছি। আচ্ছা, তুমি কি এখন স্বাভাবিক? নাইদা, স্বাভাবিক এখন? ঠান্ডাটা একদম, এসিটা একদম বন্ধ করে দে, বন্ধ। ওকে প্লিজ, যেটা বলছিলেন।
এবং সে বাংলা ভালোবাসার বাংলাদেশটাকে আমি খুব পছন্দ করি, অ্যাকসেপ্ট করি, এবং সেই কারণেই সে সুদূর ফরিদপুর থেকে, এবং আপনার নামও খুব শুনেছি এফএম এ, শুনি, শোনার পরে আমার খুব ভালো লাগলো যে দেখি ওখানে গিয়ে গুরুর সহযোগিতায় আমি সবার কাছে আমার মেয়ের জন্য একটু দোয়া ভিক্ষা চাই, দেখি নাকি আমার মেয়ের স্বাভাবিক জীবনে ফিরে আসবে। মানুষের দোয়াটাই তো বড়, আমি এটাই মনে করি, সহযোগিতাটা আগে না আগে দোয়া। ওপর আল্লাহর ইচ্ছায় আর দশ জনের দোয়ায় যদি আমার একটিমাত্র মেয়ে আজ লেখাপড়া করবে, মক্তবে যাবে, কোরআন শরীফ নিয়ে, সবকিছু থেকে বঞ্চিত হয়ে বিষ্ণু আছে জীবনে, সে যুদ্ধ করেছি আমার মেয়ে, আমার আর কোনো মেয়ে নাই, একটাই মেয়ে।
আমি যতটুকু জানতে পেরেছি যে নাহিদা সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেধাবী এক ছাত্রী, যে মরণবেদী ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। নাহিদা এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারে প্রফেসর ডক্টর অনাদি রঞ্জন গুপ্ত অর্থোপেডিক্স বিভাগ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ডক্টর সুনীল কুমার বসু ক্যান্সার বিশেষজ্ঞ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিকট চিকিৎসাধীন আছে। সঙ্গত কারণে নাহিদা এখন মৃত্যুর সাথেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে সার্ভাইভ করার জন্য। নাহিদার যে অবস্থা, সেই অবস্থা দৃষ্টে, যে অবস্থা থেকে উত্তরণের যে সক্ষমতা, সে সক্ষমতাই পরিবারের নাই, তো হয়তো এক এক অনির্দিষ্ট ভবিষ্যতের জন্য অপেক্ষা। সব কিছুই কি হয়তো থমথমকে যাবে, এইসব নিয়েই চলছে প্রতিদিনের হিসেব নিকেশ সেই পরিবারে। নাহিদা তুমি কিছু কি বলতে চাও? নাহিদার ভাই এখানে আছে, তোর সাথে কথা বলতে চাই। কি নাম তোমার?
নাম তোমার
মোহাম্মদ নাইম।
নাইম তুমি
কোনটা নাম? আমি অনুষ্ঠানটি করি, আমরা এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে পিছিয়ে পড়া মানুষগুলোকে আমাদের স্টুডিওতে নিয়ে আসি। আমাদের সেই ক্ষমতা নাই, সেই শক্তি সামর্থ্য কিছুই নাই, বাট তারপরও আমরা হয়তো রিপ্রেজেন্ট করার সুযোগ করে দিই, কারণ ভালোবাসার বাংলাদেশের স্টুডিওটাই সেরকম যেখানে সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করার সুযোগ তৈরি হয়। বোনের জন্য তোমার যে কষ্ট, তোমার যে আকুতি আমি স্টুডিওর বাইরেই দেখছিলাম, বাট আমি একান্তই অসহায় নাই, আমার তো সেই অর্থে করবার কোনো সামর্থ্য নাই। তারপর আমাদের স্টুডিওর বাইরে যে লক্ষ মানুষের সমাবেশ, যারা শুনছে আমাদের অনুষ্ঠানকে, তাদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে, মনকে উদ্দেশ্য করে গোটা পরিবারকে নিয়ে যদি তোমার পক্ষ থেকে কিছু বলার থাকে।
আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিচ্ছি। প্রথমে তো আমাদের এই একটা মাত্র বোন, আমি সবার কাছে আকুল আবেদন করে বলছি আমার বোনের জন্য সবাই খুব বেশি বেশি করে দোয়া করার জন্য। আমার বোনটা খুব ভালো ছাত্রী, সে খুব মেধাবী ছাত্রী, তো এবার 60 জনের ভিতরে 7 নম্বর হয়েছে। জি, তারপরে পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে প্রায় 6 থেকে 7 মাস যাবৎ এইভাবে বিছানায় পড়া। তো আমাদের প্রায় কিছু ভালো টাকা ওর পিছনে আমরা খরচ করছি, তো গরু কোনো ফলাফল পাচ্ছি না, সেই জন্য দোয়ার উপরে কোনো কিছু নাই, সব কিছুর মালিক উপর আলা, সেই ক্ষমা করবেন, সেই দূর করবেন। তারপরেও কারো অছিলা অছিলা থাকে, একটা মানুষের অছিলা একটা মানুষ জীবন থেকে অনেক কিছু আল্লাহ দিয়ে দেয়, এই জন্য সবার কাছে আমার একটা আগ্রহ আবেদন যে আমার বোনের জন্য সবাই দোয়া করেন।
ফরিদপুর বাসা কোথায় আপনাদের? বনগ্রাম হচ্ছে
বাড়ি
বাসা আছে। তারপরে যে কথাগুলো বলছিলে তুমি নাহিদাকে উদ্দেশ্য করে, সবকিছু মিলিয়ে আমরাও তো দোয়া করি, আমরাও চাই যে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। এবং এ ধরনের আমরা এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠান এ ধরনের ব্যাপারগুলোকে রিপ্রেজেন্ট করার ওই অর্থে সুযোগ হয়তো ছিল না, সবকিছুকে পেছনে ফেলে আমরা ডিসিশনটা নিয়েছি যে অ্যাটলিস্ট মানুষের কাছে যে দোয়ার আবেদনটা তোমরা করছো মানুষের কাছ থেকে, এই যে দোয়ার নাহিদার জন্য সেই সেই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করার, যে আপনি শেষ মুহূর্তে আমরা রেগুলার অনুষ্ঠান থেকে শুরু করব, আমাদের সবকিছু মিলিয়ে যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো ওদের ভবিষ্যতে আপনার সাথে এই স্টুডিওতে পরিপূর্ণভাবে আবার কোনো অনুষ্ঠান করতে পারবে। শেষ মুহূর্তে একদম বিদায়ের প্রাককালে যদি আমাদের যে লিসনার্স কমিউনিটি লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে অনুষ্ঠানটি শোনে, আমি অনেক ক্ষুদ্র, অনেক নস্যি, অনেক ছোট, অনেক অসহায় আমি, কিন্তু যারা শুনে তাদের মধ্যে হাজারো লাখো মানুষ আছে তাদের সক্ষমতা আছে, তারা হয়তো শুনছে যারা আপনার এই 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 দুঃসময় ভালোবাসা নিয়ে পাশে দাঁড়ানোর সক্ষমতা রাখছে, তাদের উদ্দেশ্য করে যদি আপনার আপনি শেষ মুহূর্তে কিছু বলতে চান।
আমি নাহিদরাম বলতেছি, ভালোবাসার বাংলাদেশের যত কোটি কোটি মানুষ আছে তারা সবাই মিলে যদি আমার নাহিদার পাশে দাঁড়ায় এবং দোয়া করে, হ্যাঁ, তাহলে মনে হয় আমার নাহিদা সুস্থ জীবন যাপন করতে পারবে এবং স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতে পারবে। এই ভালোবাসা বাংলাদেশ FM থেকে যারা যারা এই অনুষ্ঠানগুলো শুনে তাদের প্রতি আমার অনুরোধ থাকলো এবং হৃদয় বিদায় ভালোবাসা থাকলো, হৃদয় নিংলানও ভালোবাসা থাকলো, তারা যেন সবাই আমার নাহিদাকে আবার হট সিটে আনার জন্য অনুরোধ করে এবং দোয়া করে যে আবার যেন হট সিটে আসে, নাহিদার বিস্তারিত জীবন আবার তুলে ধরতে পারি এবং জানতে পারে, এ বিদায় আমি সবার কাছে অনুরোধ করছি।
আপাতত বিদায় নিচ্ছি, নাহিদা তো তুমি তো ছাত্রী হিসেবে অনেক ভালো যতটুকু আমি শুনলাম সবার কাছ থেকে,
বয়স হিসেবে অনেক ঊর্ধ্বে লেখাপড়ায়, তারপরে কোরআন শরীফ পড়ে প্রায় খতম হয়ে গেছে, কিন্তু এই করুণ অবস্থায় ভাবতে পারিনি কখনো যে বিধাতা এত নির্মম অত্যাচার অর্পণ করবে, এটা আমার জানা ছিল না।
নাইদা মা আমার মনের জোর কিন্তু হারিও না, দেখো তোমার কোনো দোষের কারণে এত বড় যে একটা অসুখ তুমি বহন করে চলেছ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বড় রকমের পরীক্ষা নিচ্ছে আমাদের সবাইকে ঘিরে, প্রশ্নটা অবশ্যই তোমাকে অনেক শক্তি দিবেন, অনেক সাহস দিবেন যাতে করে যুদ্ধে তুমি জয়ী হতে পারো।
আমি শুধু এটুকু বলতে চাই, আপনাদের কাছে আমার দুই হাত তুলে দোয়া চাই, আমার কিছু চাওয়ার
নেই। মা সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হতে বাধ্য, সবকিছু ঠিক হতে বাধ্য, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না তুমি, সবকিছুই ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই অল্প বয়সে তুমি যখন কান্না করো মা, তুমি যখন কষ্ট পাও, পৃথিবীর সমস্ত কন্যারই এই কান্নায় এই কষ্ট অনুরণিত হয়, সমস্ত জায়গাতে প্রতিধ্বনিত হয় এই কষ্ট, এত অল্প বয়সে এত বড় কষ্ট বুকে নিয়ে তুমি চলতেছো, সামান্য একটা অসুখ সামান্য একটা কষ্ট পেলে আমরা সারাদিন ওইটা নিয়ে ব্যস্ত থাকি, ক্যান্সারের মতো মরণ ঘাতী একটা অসুখ দানা বেঁধেছে তোমার শরীরে, এত অল্প বয়সে সে খবরটা তুমি দেখেছো, সে খবরটা তুমি জানো, সেটাকে নিয়ে রাত দিন তুমি চলেছ, আমার কাছে দোয়া করি সব ঠিক হয়ে যাবে মা, আমি এত শাম খুব ছোট খুব ক্ষুদ্র, কিন্তু বিশ্বাস করো লক্ষ লক্ষ মানুষ যারা বাইরে আছে এই অনুষ্ঠানটা শুনতেছে দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের অনেকেই কিন্তু অনেক অনেক সক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বারংবার তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, যেখানে দশজন থাকে সেখানে তার এক্সিস্ট করা নাকি ফরজ হয়ে যায়। তাই যদি হয় রমজানুল মোবারক এই পবিত্রতম রাত্রে অবশ্যই, যেখানে দেখতে চেয়েছেন তিনি যে এক নাহিদাকে ঘিরে বহু মানুষের চোখে পানি, বহু মানুষের স্বপ্ন দেখতেছে, আশা করছে, দোয়া করছে, আল্লাহ ঠিক করে দাও মেয়েটিকে, তুমি তো চাইলে সবকিছু পারো, হঠাৎ কোনো একটা পরীক্ষার মাধ্যমে জানা যাবে যে না কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, কে বলেছে ক্যান্সার, ভুল ট্রিটমেন্ট ছিল, ভুল ধরেছে তারা, কিছুই না, সব ঠিক হয়ে গেছে, সাময়িক সমস্যা ছিল, এই তো উঠে দাঁড়িয়েছে আমাদের মা, আবার ছুটে চলেছে তার স্কুলের পথে, যেভাবে দৌড়ে দৌড়ে স্কুলে যেত, বান্ধবীদের সাথে দৌড়ে দৌড়ে খেলাধুলা করত, ওই দেখো আমার লাফিয়ে চলেছে, নাই মা আমার সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক ক্ষমাশীল দয়াবান, সব ঠিক করে দিলেন। এতজন মানুষের চোখে পানি, যারা মনের আকুতি দিয়ে রমজানের এই পবিত্রতম রাত্রিতে সবাই মিলে প্রার্থনা করছে, তাদের দোয়ায় সব ঠিক হয়ে যাবে মা। মা তুমি শুধু মনের জোর হারিও না, যেখানে হাজারো লক্ষ মানুষের চেষ্টা একসাথে চলছে, বয়স যদিও তোমার খুবই অল্প, মাত্র 11 বছর বয়স, তুমি শুধু শক্তি সাহস হারিও না, সব ঠিক হয়ে যাবে মা। আজ থেকে কোনো কষ্টের কথা, দুঃখের কথা আমি মনে হয় উঠে দাঁড়াতে পারবো তো, আমি বাঁচবো তো, এ ধরনের ভাবনার মধ্যে কখনোই যেও না, ঠিক আছে আমাকে কথা দাও, আজ থেকে শুধু আশার খবর চিন্তা করবে, চিন্তা ভবিষ্যতে কি হতে চাও না এটা?
আমার একটা ইচ্ছা ছিল আমি বড় হই, আমার মাও কষ্ট ছোট দেখি, আমি বড় হতে থাকি, ডাক্তার হতে পারবো,
তাই যেন হয় না, তাই যেন হয়, আমার বিশ্বাস এত কষ্টের ভিতর দিয়ে যখন তুমি যাচ্ছ, তুমি যখন সামলে উঠবে, তুমি যখন ডাক্তার হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করবে, তখন তোমার মতো অভাগা যেসব মানুষগুলো থাকবে তাদেরকে মনের ভালোবাসা দিয়ে, তোমার এই ট্রিটমেন্ট দিয়ে মন ভরিয়ে দিও, যাতে করে কারো ক্ষেত্রে কোনো কষ্ট না থাকে, পারবে না মা? এটাই এটাই হওয়া উচিত একজনের কাছ থেকে ভালোবাসা, এভাবেই এক ফুৎকারে ছড়িয়ে যাক হাজারো লক্ষ মানুষের কাছে, সবাই ভালোবাসার মধ্যে বাঁচতে শিখুক, পৃথিবী থেকে কষ্ট ঘৃণা দুঃখ সবকিছু তো হারিয়ে দিই আমরা এই ভালোবাসার শক্তি দিয়ে, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আমার কেন মনের মধ্যে একটা অন্যরকমের অনুভূতি সৃষ্টি হচ্ছে তোমাকে দেখার পর, মনের মধ্যে অন্যরকম একটা জোর পাচ্ছি তোমাকে দেখে, কেন জানি মন বলতে ইচ্ছে করছে যে সব ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সাথে আছে, তাই হবে ইনশাল্লাহ মা, অবশ্যই তিনি আমাদের সাথে আছে, সমস্ত কিছু মিথ্যা প্রমাণিত হবে, তুমি সুস্থ হয়ে যাবে মা, এবং যে স্বপ্ন তুমি দেখালে আজকে, একদিন হয়তো ডাক্তার নাহিদার আবির্ভাব হবে, এখন থেকে আরো 15-20 বছর পরে সে নাহিদা দারুণ ভাবে নিজেদেরকে মেলে ধরবে, কষ্টে পিছিয়ে থাকা সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, যাদের ট্রিটমেন্টের জন্য, যাদের সেবার জন্য নিজেকে পরিপূর্ণ ভাবে নিয়োগ করবে, মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব হবে আমাদের ডক্টর নাহিদা। ঠিক আছে মা, এখন থেকে শুধু এসব স্বপ্নে বিভোর থাকবে, শুধু পজিটিভ চিন্তা করবে, শুধু ভালো ভালো চিন্তা করবে, তোমার মতো নিষ্পাপ ফুলের মতো একটা মেয়ে, তার সাথে খারাপ কিছু হতে পারে না মা। আজকের মতো বিদায় দাও আমাকে, ইনশাল্লাহ তোমার সাথে আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আসসালাম, ভালো থাকবেন আপনারা, জি ভালো থাকবেন আপনারা, দেখা হবে আবার, অনেক অনেক ভালো থাকবেন।
মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে
ঢাকা
ভালোবাসার বাংলাদেশ
একটি বিরতির পর ফিরে এলাম বন্ধু ভালোবাসার বাংলাদেশে আর সাথে আছেন বন্ধু সাথে থাকবেন এটাই জানি আর অনেক বন্ধুই সাথে আছেন আমাদের এসএমএস করছেন টেক্সট করছেন কমেন্ট করছেন ফেসবুকে আছেন এই মুহূর্তে আমাদের সাথে মোহাম্মদ শিমুল লিখেছেন যে আল্লাহ নাহিদাকে তুমি আবার স্বাভাবিকভাবে চলার পথ করে দাও তাকে সুস্থ করে দাও অনেক বন্ধু আছেন কমেন্ট করছেন আর ফেসবুকে কিন্তু আমরা একটি পোস্ট দিয়েছি নতুন করে একটি পোস্ট আপলোড করেছি নাহিদার ফটোগ্রাফ দিয়ে ওকে বন্ধু তো আপনি আমাদের সাথে আছেন জানিয়ে দিচ্ছি একে একে নিয়মগুলো কিভাবে কানেক্টেড হবেন মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নাম স্পেস আপনার এরিয়া স্পেস আপনার বয়সটি উল্লেখ করবেন তারপর স্পেস দিয়ে আপনি আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4dhakafm এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে জি এফ এম 90.4 লিখে সার্চ দিলেই আমাদের ঢাকা এফ এম পেজটি ওপেন হয়ে যাবে আপনার সামনে তো যেখান থেকে আপনি দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 65,000 প্লাস সেটি হচ্ছে ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ আর বন্ধু আপনারা যারা ঢাকার বাইরে আছেন ইচ্ছে করলে আমাদেরকে চিঠির মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আপনার জীবনের ঘটনা জানাতে পারেন যদি আপনি আসতেছেন আমাদের এই প্ল্যাটফর্মে তো জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি ঢাকা এফ এম 90.4 নাভানা টাওয়ার 45 গুলশান দক্ষিণ গুলশান 1 ঢাকা 1212 এবং অবশ্যই অবশ্যই বন্ধু আপনি যদি আজকের আমাদের যে অতিথি বন্ধু একটু পরে জয়েন করবেন অতিথি বন্ধুরা তাদের সাথে যদি কথা বলতে চান তাহলে আপনি আপনার নাম্বারটি ফোন নাম্বারটি এবং আপনার নাম লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে এবং কিছু টেক্সট পড়ে নিচ্ছি যারা যারা আছেন আমাদের সাথে আছেন প্রমা শাহিন খান যুক্ত হয়েছেন নাহিদার জন্য অনেক ভালোবাসা জানিয়েছেন এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে ওকে, জান্নাতুল ফেরদৌস আছেন, আছেন কোহিল ফেরদৌস, উনি আর একবার কমেন্ট করেছেন, মোহাম্মদ নাইম যুক্ত হয়েছেন, আছেন এস এ রাসেল, মোহাম্মদ মেহেদি হাসান আতিক যুক্ত হয়েছেন, মোহাম্মদ মুস্তফা জীবনও আছেন, মহসিন খান আছেন আমাদের সাথে কাপাসিয়া গাজীপুর থেকে, হিমালয় হিমু যুক্ত হয়েছেন, আছেন সজীব হোসেন, উনি ঢাকা থেকে আমাদেরকে শুনছেন, সবুজ খানও আছেন আমাদের সাথে, এবং আছেন রাজ্জাক রাজ, মোহাম্মদ জুয়েল মোহাম্মদ মাহমুদ যুক্ত হয়েছেন, আছেন বক্তিয়ার হাবিব, এই মুহূর্তে আছেন আমাদের সাথে পারভেজ মাহিদ, এবং আছেন আলমগীর হাসান আসিফ, মনির খান যুক্ত হয়েছেন, এবং আছেন ফারুক হোসেন, তানহা আহমেদ আছেন, সাইফুল ইসলাম আছেন আমাদের সাথে এবং দোয়া করেছেন নাহিদার জন্য, এবং যুক্ত হয়েছেন হৃদয় হোসেন, হিমেল খান আছেন আমাদের সাথে, এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে মাটি, ওকে, এই তোফাজুল ইসলাম রাজু আছেন, আমাদেরকে অনেকগুলো কমেন্ট করেছেন, আছেন নোমান, ওকে, সো বন্ধু আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি গুরুদের সময়ের কাছে।
স্বাগত জানাচ্ছি বন্ধুরা, নাইদাকে ঘিরে যে যে ইনফরমেশন গুলো দেবার চেষ্টা করছিলাম, নাইদাকে ঘিরে যে দোয়ার কথা সবাইকে উদ্দেশ্য করে বলছিলাম, এবং মা বাবার একসাথে হয় সন্তানকে উদ্দেশ্য করে, সেটি যে কতখানি তীব্র হতে পারে, এবং যারা এই ভালোবাসার ভেতর দিয়ে যায় না তাদের জন্য অসম্পূর্ণতা যে কতখানি কষ্টের হতে পারে, এবং এত বেশি রূপ রং বৈচিত্র্য নিয়ে এই বাংলাদেশ আর বাঙালিকে প্রতি মুহূর্তে চলতে হয়, যারই রিফ্লেকশন এই ভালোবাসার বাংলাদেশ, যেমনটা দেখছিলাম কিছুক্ষণ আগে, যে একজন মমতাময়ী মা তার সন্তানকে হারিয়ে ফেলতে হবে এই চিন্তা করে, এই কষ্টে শোকে মুহ্যমান, কোনোভাবেই তার কথা পরিষ্কারভাবে বের হচ্ছে না, প্রতি মুহূর্তে কান্নায় কষ্টে তার সমস্ত কিছু যেন হৃদস্পন্দন যেন থেমে থেমে যাচ্ছে, এবং সেই সাথে আবার এমন কিছু মানুষও আমাদের সাথে একসাথে পা ফেলে চলছে প্রতি মুহূর্তে, আমরা দেখেও হয়তো না দেখার ভান করছি, এই ডিজিটাল ওয়ার্ল্ডে এসে আমাদের এই ইমোশন গুলো দিনকে দিন হয়তো এত বেশি দূরে চলে যাচ্ছে। মার্ক জুকারবার্গকে ধন্যবাদ যে গোটা ওয়ার্ল্ডকে একটা সিঙ্গেল কানেক্টিভিটি ফেসবুকের মধ্যে নিয়ে আসাতে, আসলে কি তার সোশ্যাল নেটওয়ার্কিং এর কাজ হচ্ছে মেঘলা, নাকি মানুষের মধ্যে থেকে ইমোশন ভালোবাসা মহব্বত সব কেড়ে নিচ্ছে এসব ডিজিটাল কমিউনিকেশন গুলো, লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্কাইপি, এখন তো আর কেউ প্রয়োজনও মনে করে না মেঘলা যে একসাথে বসে একটু আড্ডা দিই।
এক্স্যাক্টলি, আমাকে খুব নির্দয়ের মতো এখন একটু টাইম চেকে যেতে হবে,
প্লিজ,
থ্যাংক ইউ।
এখন সময় রাত 12টা।
মার্ক জুকারবার্গকে ধন্যবাদ যে এত চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যে প্ল্যাটফর্মের ভেতর দিয়ে গোটা ওয়ার্ল্ড সত্যিকার অর্থে এক লহমায় যেন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, আবার কষ্টের ব্যাপারটা এখানে সমস্ত ইমোশন যেন এখানে অসম্পূর্ণ হয়ে গেছে, ফেসবুকিং করতে গিয়ে, টুইটারে নিজের পিকচার আপলোড করতে গিয়ে, সেলফি করতে গিয়ে, আইফোন আইপ্যাড সমস্ত আইআই টাইপের ব্যাপার, উই আস বলে কিছু নাই আর, বুঝছিস, দিনকে দিন আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তাই যদি হয় তাহলে যারা ব্লেসড নাহিদার মতো মানুষ, যারা এরকম ভালোবাসা প্রবণ মায়ের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু যাদের কপালে মা বাবার ভালোবাসা জটিল, যারা প্রতিদিন ঘুম থেকে উঠার পরে মায়ের সেই ওম, সেই স্নেহ, সেই মহব্বত, সেই ইশক দেখবার সুযোগ যারা পায় না, তারা এই জীবনটাকে কিভাবে সামনের দিকে টেনে নিয়ে যাবে। ঈদ আসলে এই কষ্ট আরো আমাকে একটু জেঁকে বুকে বসে, কোনো এক অনিবার্য কারণ বশত এবার পারিনি ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে যে বিশাল কর্মযজ্ঞ আমরা গড়ে তুলি, যেখানে এই পথকলি বা পথশিশু যে নামেই ডাকি না কেন, এই মানুষগুলোর জন্য আমরা অন্তত ঈদের একটা নতুন জামা পৌঁছে দেওয়ার কাজ করে যায় নিরবিচ্ছিন্ন ভাবে, বছরের পর বছর আমরা এই কাজগুলো করে এসেছি আপনাদেরকে এই সাথে নিয়ে, যতদূর মনে পড়ে যে লাস্ট ইয়ার আমরা 13-14,000 পিস নতুন কাপড় দেওয়ার ব্যবস্থা করেছি, শীতের সময় প্রায় 6-7 হাজারের উপরে আমরা কম্বল দেওয়ার ব্যবস্থা করেছি আপনাদেরই ভালোবাসায়, আপনাদেরই ব্লেসিং এ, আপনাদেরই মহব্বতের কারণে।
ভালোবাসার বাংলাদেশ
ফেসবুকের মাধ্যমে আমিও আপডেট নিচ্ছি মেঘলা, আমার বন্ধুরা কি বলছে বা কি বলছে না, কিন্তু পরক্ষণে আবার হিংসেও হয়, ঈর্ষাও হয়, সতীনের মতো মনে হয় আমার এই ফেসবুক, এই ইনস্টাগ্রাম, টুইটার, স্কাইপ, এগুলোকে এরা যেন অনেক বেশি যান্ত্রিক করে তুলছে আমাদেরকে। আমি হেতে সাম যতই ইমোশন ঢেলে, যতই মহব্বত আর প্রীতি ঢেলে কথা বলি না কেন, যত শুধাই থাকবো না কেন আমার কণ্ঠের মধ্যে, তাও যেন মানুষের মনটাকে ঠিক নরম করে রাখতে পারতেছি না। মানুষ এত বেশি কমার্শিয়ালাইজড হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে ইমোশন গুলো কেন জানে সরে সরে যাচ্ছে, আর যেন মানুষের মনের মধ্যে সুরে বাসি বাজে না, আর যেন কেউ কোনোভাবে মানুষের মহব্বতে পড়ে পাশে এসে দাঁড়াতে চায় না, সেখানে স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো কিছু মানুষ থেকেই যায়। সোহেল রানা তাদেরই একজন। সোহেল, এত অল্প বয়সে কি এক প্রণোদনার কারণে তোমার কাছে মনে হলো যে এইসব মানুষগুলোকে নিয়ে কাজ করা উচিত, এসব মানুষগুলোর পাশে থাকা উচিত যারা পথ শিশু? অথবা রাজু, কি এক অজ্ঞাত কারণে তোমার কাছে মনে হলো যারা স্টেশনে থাকে, যারা ফুটপাথে গড়াগড়ি করে? আমি সব স্টেশনে নিচে দেখছিলাম রাত বাজে 3টা, তীব্র শীতের মধ্যে দুই ভাই জড়াজড়ি করে শুয়ে আছে, কিছুই নাই তাদের কাছে, শুধুই নিজের শরীরের ওম একজন আরেকজনের সাথে ভাগাভাগি করে নিচ্ছে। এই মানুষগুলো কি সবাই সবসময় দেখতেছি? তখন আমি আমার এলিয়ান গাড়ির কাছ নামিয়ে, কেউ হয়তো BMW কাছ নামিয়ে রাত দিন কিন্তু দেখতেছি, বাট ইট ডাজেন্ট মিন এনিথিং, কোন রকমের কোন রিয়াকশন কারোর মধ্যে কোন রকম ভাবেই কাজ করে না, অবলীলায় যেমন ভাবে দুনিয়া দুনিয়া চলতেছে ঠিক চলে যাচ্ছে, এরকম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ইমোশন ক্রিয়েট করলেও সকাল হতে হতে উবে চলে যায়। সেখানে এত অল্প বয়সে এ ধরনের মহব্বত, এ ধরনের টান, এদেরকে নিয়ে কাজ করতে হবে, এদের কিছু হোক, এরা বাঁচুক, কিছু করে খাক, এই ভাবনাটা আসলো করতে গেছে।
বয়স আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের অবস্থান থেকে হাসতে পারতেছি এবং হাসতে কথা বলা বা সবকিছুই পারতেছি, এবং বস্ত্র পরিধান করা থেকে শুরু করে সব মানে বাস্তব জীবনের যত অ্যাক্টিভিটিস সবগুলো করতে পারতেছি, কিন্তু যারা এই পথগুলি তারা কিন্তু এগুলো পাচ্ছে না। দেখা যাচ্ছে যে একটা শিশু খাবারের অভাবে তারা কথা বলতে পারতেছে না, সে 2 দিন বা 3 দিন না খেয়ে আসে, কোনো শিশু রাস্তায় পড়ে আছে। তো একটা শিশুকে যখন রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসে সেই শিশুটাকে যখন তার মুখে হাসিটা যখন আসবে, তো সেই হাসিটা আসলে অন্তরের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা তৈরি করে, অন্তরের মধ্যে একটা মানে গৌরব তৈরি করে।
এটাই তো আত্মিক ক্ষুধা।
জি এটাই ক্ষুধা,
এটাই তো স্পিরিচুয়াল একটা কানেক্টিভিটি একটা মানুষের মধ্যে। আমি এই কথাই তো বলছিলাম তখন যে পকেট ভারী করার চাইতে হৃদয়ের অন্তরের তৃষ্ণাটা যদি পরিপূর্ণ করা যায়, ইট মিন্স মেনি মোর থিংস, ইটস ওর্থ যে আমার আমি জীবনে এই ভালো কাজগুলো করে গেলাম। কারণ আমরা তো জানি না না যে কখন দরজা খটখট করবে আজরায়েল এসে। When I look around, আমি আমার 20, 25, 30, 40, 50 বছর পার করে, 50 বসন্ত পার করে কি করেছি লাইফে, তখন কিন্তু এই ভালো কাজগুলোর কথাই হয়তো মনে পড়বে। এই 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 তেলাপোখার মতো জীবন, যেখানে আমি আমার যে রিপুর তাড়নাগুলোকে চরিতার্থ করতে পারছি, আমার পার্সোনাল বেসিক নিডগুলোকে পরিপূর্ণ করতে পারছি, এটি কিন্তু আলটিমেট ডেস্টিনি হওয়া উচিত একটা মানুষের জীবনে। এই ধরনের নিডগুলো পরিপূর্ণতা কি একটা মানুষের সত্যিকারের পরিচয় হওয়া উচিত, নাকি অনেক বড় করে নিজেদের জীবনটাকে বাঁচা উচিত যাতে করে আমার এক ভালোবাসা অনেকগুলো মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়?
সেটাই আমি বলতে চাচ্ছি যে আসলে আমি যখন কাজ করব বাইরে, যদি কাজ করি, যেমন হচ্ছে কাজের
শুনে না, বয়স কত?
জি আমার বয়স এখন 25,
মানে অলমোস্ট তোমার ডাবল, আমি 42, অলমোস্ট ডাবল আর কি।
জি
8 বছর কম, প্রায় ডাবল। তো বহু মানুষ কেউ তো কিছু পাত্তা দেয় না, এগুলো তো কারো কোনো যায় আসে না, তুমি ভাবতেছো কেন?
সবাই যখন ভাবতেছি না তখন কাউকে বা কাউকে ভাবতে হবে। তো তো আমার মনে হলো, আমার মন বললো যে আসলে কাজের ক্ষেত্র যদি আমি ভাগ করে নিই, তাহলে যদি আমার কাজের ক্ষেত্রটা যদি আমি সেবাতে ভাগ করে নিই এবং সেবাটা যদি শিশুদের সাথে হয় এবং একটা অসহায় বা একটা ভালনারেবল শিশু বা একটা যে পরিচিত অবস্থায় রাস্তায় আছে বা শুয়ে আছে বা তিন দিন রাস্তায় অবস্থান করতে করতেছে, সে খেতে পাচ্ছে না, এরকম শিশুর যদি আমি সেবাটা দিতে পারি, তো আমার মনে হয় বা আমার মন বলছিল যে ওই কাজটা থেকে, যেই কাজে আমার ইনকাম বা যেটাই আমি বলি না কেন, যে আমার জীবন ধারণ বলি না কেন, যেটাই বলি না কেন, সেই কাজ থেকে সেই কাজটা অনেক মানে গৌরবের। এবং আরেকটা যেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে যেই কাজটা সেবাতে আমি নিচ্ছি, এই কাজটা হচ্ছে যেমন হচ্ছে আমরা তো ইহকাল এবং পরকাল দুটোই বিশ্বাস করি, এবং এই কাজটার সাথে জড়িত থাকার ফলে একটা শিশুকে সেবা দেওয়ার পরে আমি দুনিয়াতে হাসতেছি, অন্তরের মধ্যে ভালো লাগতেছে এবং ভালো লাগা তৈরি হয়ে
যায়, পরকালের একটা বড় জারিয়া আছে,
একটা আমি তৈরি করতে পারতেছি আমার জীবন চাই হোক। কিন্তু আমি যদি একটা পাঁচটা শিশুকে সেবা দিতে পারি এবং সে যদি আমার এই ভালোবাসাটা পেয়ে, এই পাঁচটা শিশু যদি সে যদি জীবনে অনেক বড় হতে পারে, দশটা শিশু বড় হতে পারে।
তোমরা তো পার্মানেন্ট হোম করেছো,
রাইট? পার্মানেন্ট হোম করেছি।
নাম প্রতিষ্ঠানটি
লিডো পিস হোম।
লিডো পিস হোম কোথায় এটা?
এটা হচ্ছে
আমি একটু রাজুর সাথে কথা বলবো। রাজু, কি ধরনের পরিস্থিতি দেখা হয় যখন, আমি যদি জানি যে তুমি সরাসরি ফিল্ড লেভেলে গিয়ে এই শিশুদেরকে রিকভার করো, যাদেরকে মনে হয় যে এদের শেল্টার প্রয়োজন, তাদেরকে সরাসরি নিয়ে যাওয়ার জন্য, হয়তো কখনো কমলাপুর, কখনো রেলওয়ে স্টেশন, কখনো গুলিস্তান, বিভিন্ন জায়গাতে রাত বিরাতে তোমাকে মুভ করতে হয়, এসব কষ্টে থাকা মানুষগুলোকে কাছ থেকে দেখেছো তুমি, একেবারে খুবই কাছ থেকে এদেরকে অনুভব করার সুযোগ পেয়েছো, কি ধরনের অভিজ্ঞতা হয়েছে এই মানুষগুলোকে দেখতে গিয়ে?
ধন্যবাদ গুরু, আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার ওয়ার্কিং লাইফে, সেটা হচ্ছে যে একটা শিশু যখন রাস্তায় থাকে,
যে একটা ঘটনাও কিন্তু রাজু আমাদেরকে বলতে পারো যে কি অবস্থা দেখেছো এদেরকে রিকভার করতে।
আমি আজকের কথা বলি, আমি আজকে গিয়েছিলাম কমলাপুর, কমলাপুর আমি গিয়েছিলাম রেস্কিউ উদ্দেশ্যে, শুদ্ধার উদ্দেশ্যে, পরিস্থিতিটা সার্ভে করার জন্য। তো তখন সেখানে দেখলাম 8-10 শিশু যাদের বয়স 7-8, তো এরা কমলাপুরের ছাদে আপনার রেল স্টেশন রেলের ছাদে করে ওরা যাবে হচ্ছে এয়ারপোর্ট। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে বাচ্চাদের কি অবস্থা। তো হঠাৎ করে দেখলাম একজন পুলিশ এসে আসার পর তারা ওইখান থেকে ছাদের থেকে লাফ দিচ্ছে, কিন্তু ছাদের থেকে লাফ দেওয়ার পর নিচে যে পাথরগুলো সেগুলোর উপর পড়লে যে ওদের যে ব্যথা পাবে ওরা, সেই জিনিসটা আর কি ওরা উপলব্ধি করতে পারছে না। তো দেখলাম ওদেরকে পুলিশ সেভাবে তাড়িয়ে দিয়ে ওদিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, তো পুলিশটার পাশে গিয়ে দাঁড়ালাম, বললাম যে ভাই কি হয়েছে। তো পুলিশটা দুজন ছেলেকে ডাক দিল, শিশুদের বয়স অলমোস্ট 10। তো বললো যে কেন ট্রেনে ছাদে উঠলি? তা আমি সাহেবের পাশে দাঁড়িয়ে আছি। পরে বললো যে 10 বার কান ধরো। তো আমি পুলিশকে জিজ্ঞেস করলাম যে কেন কান ধরবে। তো যেহেতু আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে শিশুদের নিয়ে কাজ করতে হয়, চাইল্ডস নিয়ে আমি কাজ করি, তখন আমার কাছে খুব অড লাগে জিনিসটা যে কেন। তখন পুলিশটা বললো যে ভাই আপনি কে? তখন আমি বললাম যে আমি তো শিশুদের নিয়ে কাজ করি। তখন বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি বাচ্চাদেরকে বললাম, কথা বললাম, তো ওরা বললো যে ভাই আমরা এয়ারপোর্ট যাবো, আমরা বিভিন্ন কাজের সাথে ইনভলভ। আমি বললাম যে এই যে রাস্তার যে জীবনটা, এই রাস্তার জীবন কি তোমাদের ভালো লাগে? তখন ওরা বললো যে না ভাই ভালো লাগে না, তবে এখন ইয়ে হয়ে গেছে, আমাদের শুয়ে গেছে। তো সেখানে ট্রেনটা চলে গেল হঠাৎ করে, তো শিশুগুলো ট্রেনের পিছনে পিছনে চলে গেল। তো হঠাৎ করে আমি একটা শিশুকে পেলাম উল্টো একটা ট্রেন থেকে, এয়ারপোর্ট থেকে এসেছে আপনার কমলাপুর। তো শিশুটার নাম হচ্ছে রাহাত, বয়স হচ্ছে আপনার 9। তো শিশুটা পরনে শুধু একটা লুঙ্গি আর একটা সেন্টি গেঞ্জি। তো শিশুটাকে আমি ডাক দিলাম, ডাক দিয়ে পাশে বসালাম যে বাবা কি তোমার নামটা কি? তো বললো যে আমার নাম রাহাত। আমি বললাম কোথা থেকে এসেছো? বললো ভৈরব থেকে। কতদিন আগে এসেছো? 12 দিন আগে। কি কারণে এসেছো এখানে? এমনি চলে আসছি ঘুরতে ঘুরতে। বাসে কে কে আছে? বাসে মা আছে, বাবা আছে, ভাই বোন আছে? হ্যাঁ এক ভাই আছে। বাবা কি করে? বাবা কিছুই করে না। একটা পর্যায়ে শিশুর সাথে যখন কথা বলতে বলতে বুঝলাম যে বাবাটা হচ্ছে, তার বাবা হচ্ছে ড্রাগ এডিক্টেড, তো তার মা আপনার মানুষের বাসার বাড়িতে কাজ করে, তো শিশুটাকে তার ফ্যামিলি অত অ্যাফোর্ড করতে পারে না, যার কারণে তার সে ক্ষুধার তাড়নায় চলে আসছে রাস্তায়। তো তাকে বললাম যে ঠিক আছে বাবা, কোন জিনিসটা তুমি এখানে কোথাও কোথাও থাকো? হ্যাঁ থাকি। কোথায়? নাইট শেল্টারে থাকি। তো ঠিক আছে, শেল্টার সেন্টার তো ভালো। তো সে বললো যে হ্যাঁ ভালো, কিন্তু ওইখানে একটা সমস্যা। কি সমস্যা? সেখানে বাচ্চারা মারামারি করে, যেটা মারামারি করে। তো বাবা কি হয়েছে? আমি যদি মারামারি করে আমি যদি বিচার দিই তাহলে বিচারটা আমি পাই না, মানে ওর ভিতরে একটা কষ্ট হচ্ছে যে ওকে কেউ মারলো, কেউ বকা দিল, কিন্তু সে যদি কাউকে বিচার দেয়, বড় কাউকে, সে আর ওই বিচারটা করে না।
এই যে রিকভার করতে গিয়ে কি ধরনের এক্সপিরিয়েন্স হয়, মানে কি ধরনের কষ্ট, যে কষ্টগুলো তোমাকে অনেক বেশি হার্ট করেছে বা অনেক বেশি তুমি জিনিসগুলো দেখে নিজেই সামাল দিতে পারলি, এরকম কিছু পরিস্থিতির সামনে তো অবশ্যই তুমি পড়েছো, এরকম দু একটা ঘটনা কি আমাদের সাথে শেয়ার করা যায়?
যখন আপনি বেশিরভাগ শিশু এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এদেরকে দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করাতে পারেন, যেমন বিভিন্ন অসৎ লোক আছে যারা এদেরকে ড্রাগ সেল করে। যেমন গত ডিসেম্বরে আমরা একটা শিশু পেয়েছিলাম কমলাপুর থানা থেকে, যেহেতু আমি শিশু স্ট্রিক্ট লেভেল থেকে কাজ করি গুরু এবং থানা লেভেলের সাথেও আমি কাজ করি, তো কমলাপুর থানা থেকে আমাদেরকে একটা ফোন দিল। ফোন দিয়ে আমাকে বললো যে এরকম এরকম আমাদের কাছে একটা বাচ্চা আছে। তো আমি বললাম যে ঠিক আছে আসতে, আমার যে বড় ভাই এখানে আগে এসেছিল জনি ভাই, উনি আমাকে ইনফর্ম করুন। সো দ্যাটস এ আমরা ওই বাচ্চাটাকে রেসকিউ করে নিয়ে আসলাম, উদ্ধার করে নিয়ে আসলাম আমাদের সেন্টারে। তো বাচ্চাটার বয়স হচ্ছে আপনার 8 বছর মেয়ে। তো বাচ্চাটার কি হিস্ট্রিটা হচ্ছে এরকম যে বাচ্চাটা তার বাসা হচ্ছে আপনার ফরিদাবাদ, সেখানে একটা মাজার আছে, তো বাচ্চার ফ্যামিলিটা হচ্ছে আমার মাজারে বিশ্বাসী। তো বাচ্চাটা যে কোনো কারণে পরিবারের থেকে রাগ করে গেন্ডারিয়া ট্রেন স্টেশনে চলে আসে, সেখানে এক অসাধু মহিলা, সরি আমাকে এভাবে বলতে হলো, যেহেতু আমি বাচ্চাদেরকে ওইভাবে ফিল করি।
বলো,
তো
বয়স 8 বছর
মেয়েটি, তো ওই মেয়েটাকে নিয়ে গেল আপনার টঙ্গি, সেখানে নিয়ে যাওয়ার পর ওই মহিলা ওই মেয়েটাকে আপনার 2 বছর আড়াই বছর আটকে রাখো। তো মেয়েটার কাছ থেকে জানতে পারলাম যে মেয়েটাকে দিয়ে সে 2 বছর ড্রাগ সেল করিয়েছে, হচ্ছে গাঁজা বিক্রি করিয়েছে। খুব খারাপ লাগলো আসলে, আমাদের মতো মানুষ আমরা এত অ্যাডাল্ট না, যেহেতু আমার বয়স 24 আমার একটু বয়স না, কিন্তু এই মহিলার কিভাবে পারলো এতটুকু একটা বাচ্চাকে দিয়ে একটা ড্রাগ সেল করাতে? বিকজ এটা আমার কাছে খুব অড লাগে আসলে, আমি বুঝতে পারি না। তো আমরা কমলাপুরে মেয়েটাকে বললাম ঠিক আছে বাবা তোমার বাসা কোথায়, গ্যান্ডারিয়া। তো আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে যে অনেক সময় যখন পরিবারের বাচ্চাদেরকে দিতে যাই তখন দেখা গেছে বাচ্চা যেভাবে বলে ওই ইনস্ট্রাকশনে আমরা চলে যাই, আমরা কখনো চিন্তা করি না যে এটা কি ভালো জায়গা কি খারাপ জায়গা, জাস্ট বাচ্চা বলছে যে ভাইয়া এগুলিতে চলে যাই। তো বাচ্চাকে নিয়ে গ্যান্ডারিয়া চলে গেলাম, গ্যান্ডারিয়া নিয়ে যাওয়ার পর এখানে তার পরিবারকে খুঁজে পেলাম তারপরের দিন নেক্সট ডে। তো তার পরিবারকে আমরা হ্যান্ড ওভার করে দিলাম বাচ্চাটাকে। তো আসলে বাচ্চাটা যখন তার পরিবারের সাথে মিশল, যখন দেখা হলো, তখন 2.5 বছর পর তার পরিবারের যে একটা এক্সপ্রেশন, তার বাচ্চার যে একটা হাসি, ওই হাসিতে আসলে অনেকটা মানে আমার যে মানে ভালো লাগলো সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তার ফ্যামিলিকে সে পেয়ে এতটা খুশি
2.5 বছর পর।
তো আমরা ওই পরিবারটাকে ইয়ে করলাম, ওই পরিবারকে আমরা গত মাসে আমরা পরিবারটাকে আপনার একটা ভ্যান কিনে দিয়েছি ওর বাবাকে। ওর বাবা কিছুই করে না, ওর মা একটা আপনার ফরিদাবাদ হাই স্কুলে একজন কেরানি, তত অ্যাফোর্ড করতে পারে না তিনজন শিশু, বাবা কিছুই করে না। তাহলে কষ্ট হয় আসলে যে বাবা মা তো সন্তান,
এখন তো ভালো আছে বাবা মা সবাইকে নিয়ে,
আপনাদের দোয়া সবাই,
আমার তো বিশাল বিশাল ব্যাপার রাজু, এগুলো কাজের সাথে নিজেকে জড়িত থাকা, এটা সাকসেস স্টোরি তৈরি করা,
জি জি
আসলে তো অনেক বড় ব্যাপার।
জি আপনাদের দোয়া আসলে যতটুকু পারি আসলে বাচ্চাদেরকে, আমি কিন্তু যতটুকু পারি বাচ্চাদেরকে সাথে রেখে যেহেতু আমার সাথে আসছে, আমি নিচে বসে কথা বলার চেষ্টা করি, আসলে অন্তর থেকে আসে যে না বাচ্চাটাকে সাথে কথা বলে। যখনই বাচ্চাটাকে নিয়ে যখন রাস্তায় থাকে তখন দেখা যায় বাচ্চার গায়ে অনেক ময়লা, অনেক কাপড় চুপড়িয়া, বাচ্চাটার সাথে যখন কথা বলি তখন আমি আশেপাশে যে মানুষজন তারা মনে করো হয়তো বা পাগল, কিন্তু একে যে সামনে থেকে ফিল করা কিংবা একে যে সাথে রেখে ফিল করা কষ্টটা যে অনুভব মানে ফিল করাটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যখন বাচ্চাটাকে নিয়ে যখন শেল্টারে আসি তখন তার মুখে যখন হাসি একটা ফুটে আর হাসিটার জন্য আসলে কাজ করা করে।
আমি আসলে অনেক বেশি ইন্সপায়ার্ড রাজু, স্পেশালি সোহেলানা এবং রাজু তোমার কথাতে, এবং একটা একটা গল্পর শুধু সূত্রপাত না একদম ফিনিশ লাইন পর্যন্ত পুরো গল্পটাকে নিয়ে যাওয়া, এই যে মানুষটাকে রিকভার করা দেন ফাইনালি তার কাছে পৌঁছে দেওয়া, সমস্ত কিছু মিলে অনেক বড় একটি ব্যাপার। এরকম পরিপূর্ণভাবে মানুষের পাশে থাকা, একটা মানুষকে পরিপূর্ণভাবে তার জায়গাতে নিয়ে যাওয়া, সেটা সত্যি সত্যি অন্যরকম একটি ব্যাপার। এবং তোমাদের হাত ধরেই কিন্তু তোমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুইজন শিশু আজ আমাদের সাথে উপস্থিত, এবং আমরা আমরা এই সব নিয়েই কথা বলবো। আমরা একটু তার আগে দুই শিশুর সাথে একটু পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছে খলিল এবং সেই সাথে তোমার নামটা ফারজানা। ফারজানা এবং খলিল লিজো, তোমাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা দুই শিশুকে আমরা পেয়েছি। খলিল, কতদিন ধরে আছো এই প্রতিষ্ঠানের সাথে তুমি? চার পাঁচ মাস। তো তার আগে কি করতে তুমি?
আমায় যখন আর কি দেশ থেকে আসলাম, দেশ থেকে আসতে হলো আমার মা।
তোমার দেশ কোথায়?
আমার দেশ চাঁদপুর।
চাঁদপুর।
আর বাড়ি হলো ফরিদগঞ্জ।
ওকে।
যারা আমার বাবা কি বাসা বানা থাকতো, আমার বাবা ছিল একজন রিক্সা চালক। একদিন আর কি যখন আমি আমার চার পাঁচ বছর তখন খেলা করতেছিলাম উঠানে, তখন আরও তো কিছু বুঝতাম না। আমার মা বললো যে খলিল থাকে যারা আমি এদের জন্য কিছু জামা কাপড় কিনি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। মা যখন আমাদের জন্য আর কি জামা কাপড় কিনতে গেছিল তখন আর কি মা আর কি আসার পথে আর কি যেখানে বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয় ওইটা আর কি বলতে গেলে যে আমার মায়ের পেটের ভিতর যাকে একটা শিকড় ঢুকে যায়, যে কারণে আমার মাকে হাসপাতাল নেয়, হাসপাতালে কি মারা যায়। বাট তখন আর কি আমি অত কিছু বুঝতাম না যে মরে গেলে ফিরে আসবে।
তুমি কি চিন্তা করতে যে মাকে আবার পাবো?
বলতাম যে আসবে মনে হয়, ফিরে আসবে।
মনে আছে সাড়ে চার পাঁচ বছরের সময়কারী কথাগুলো?
আমার
বাবা
আর কি সাত আট মাস পরে আবার একটা বিয়ে করে, বিয়ে করার পরে একটা যে বুয়া না কি সৎমা তার সাথে একটা ছেলে আসে আর একটা মেয়ে আসে তার আগের ঘরে। তখন আর কি আমাকে যখন বাবা কামে যেত তখন অনেক মারতুম, মনে করেন কিছু খাবার দিয়ে যে যদি খাবার দিয়ে যেত তারপরে আর কি মারধর করে তারপরে আর কি বের করে দিত, খাবার দিত না, বলতে যে তুই কাম কর, তুই কাম করলে তাকে তারপর তোকে আমি খাবার দিব, এর আগে তোর খাবার নেই।
ওদেরকে খাবার দিত? ওর যেগুলো সন্তান ছিল
ওদেরকে অনেক খাবার দিত
তুমি দেখতে?
হ্যাঁ। তারপর বাবা
বয়স কত তখন?
তখন
তখন সব বুঝো তুমি, সাড়ে পাঁচ ছয় বছর এরকম।
তারপরে বাবারে বলতাম, বাবা বলতো যে কই তোর তো দেহ না মারতে, বলতাম তারপর বিশ্বাস যেত না। তারপরে একদিন জেগে বলছি যে কো তোকে মারে তো কান্না আসবে না। তারপরে একদিন মা মারতে ছিল, আমি বললাম যে আমি পুলিশকে বলবো আপনি আমার মারেন কি লেখা। আর পুলিশ পুলিশের বলবো বলার পরে যে থাক বাবা তুই কিছু খাওয়া লাগবো না, আমি তোরে ঠিক মতন খাবার দেবো। তারপরে একদিন সকালে আমার নাস্তা করাইলো, নাস্তা করে এক গ্লাস দুধ দিল। দুধ খাওয়ার পরে আর কি মনে করেন মা তাকে অনেক ঘুরাচ্ছে। তারপরে ওঠাতে দেখলাম খেলতে মা তা পুরা শরীর ঘামে পেরা গেছিলাম। তখন আর কিছু মনে নেই, দেখি যে নাকে পায়ে হাতে চালেন চোখ খুলে। তারপরে দেখলাম যে জিয়ে দিয়ে যাবে দাঁড়ানো, যে বললাম যে আমার কি হলো, বলছে তোর মা তোকে বিষ খেয়েছিল। তারপরে আমার জেডি আমার বললো যে খুলে তুই যাবে থেকে লাভ নেই,
তুই
বললো যে তুই এই জায়গা থেকে লাভ নেই, তুই ঢাকা ছেড়ে যা, ঢাকা গিয়ে তুই ভালো থাকতে দরকার হলে। তারপরে মায়ের গুঁতা খাবি না। তারপর আমি ঢাকা শহরে আমার একটা লং ছুটা দেয়।
বয়স কত তখন?
তখন এই 6-7 বছর। তখন আর কুটা দেয় 100 টাকা দিয়ে। পরে আর কি লংস করে চলে আসি। তারপরে আর কি মনে করেন যে টাকাটা দিয়েছিল আর কি ওই টাকা পকেটে রেখেছিলাম। রাত্রে সন্ধ্যার দিকে এসে পড়েছিলাম ঢাকা। ঢাকা দেখলাম যে পোলা পান সিগারেট খায়। বললাম যে এটা কি করছো সিগারেট খাচ্ছিল? বলি যে ওরা তোর জিগামু তুই খাবি? বললাম যে না আমি সব খাই না। আর আবার দেখলাম যে একটা পোলা আর কি পলি নিয়ে আর কি করতে আসে, ফুলাচ্ছে আর ইয়া করছে। আর বললাম যে এরকম না কি করলে না
যে সৎমায়ে যখন নাস্তার পরে যে দুধ খেতে দিয়েছিল, তারপর তো তুমি বললে যে শরীর ঘামাচ্ছিল মাথা ঘুরে পড়ে যায়, তারপরে যখন জ্ঞান ফিরল তখন দেখতে তো তুমি হসপিটালে বিছানায় নাকে নল দেয়া। তারপরে সেই মহিলার সাথে দেখা হয়েছে তোমার?
না আমার জেডি আর কি মানে আপন নেননি।
হ্যাঁ জেডির সাথে কথা হলো, বাট ওই তোমার সৎমায়ের সাথে দেখা হয়েছিল তখন?
না তখন আমাকে আমার জেডি বললো যে তুই এই জায়গায় থাকিস না।
তখন তোমাকে বললো যে তোমাকে বিষ খাওয়ানো হয়েছিল?
হ্যাঁ।
সেই মহিলার কিছু হয়নি?
না মানে আমারে যখন আর কি বললো তখন আমার খুবই খারাপ লেগেছিল।
যারা জানাজানি হইলো যে এরকম একটা বাচ্চা ছেলেকে বিষ খাওয়ানো হয়েছে, এটা নিয়ে মহিলারও কিছু হয়নি না?
আর কেউ কিছু করেনি?
কেউ কিছু করেনি, তার কিছু বলেনি তাকে? সব সময়গুলোতে মায়ের চেহারা কি মনে আছে কিছু?
মনে আছে আপন মায়ের চেহারা।
মায়ের কথা মনে খুব বেশি বেশি হতো ওই সময়, যেটির কথা শুনে যখন চাঁদপুর ছেড়ে চলে আসলে লঞ্চে, যখন তখন কোথায় তুমি?
তখন আমি ঢাকা।
লঞ্চে তুলে দিল তাই বললে, রাইট?
হ্যাঁ, লঞ্চে তুলে দেওয়ার পরে
তখন তো সবসময় ওই কথাগুলো মনে পড়ছিল যে কোথায় যাচ্ছ কি করবা, মায়ের কথা মনে হয় খুব বেশি মনে পড়তেছিল ওই সময় নাকি?
হ্যাঁ।
যে কি ভাবতা তুমি এসব নিয়ে তখন?
তখন ভাবতাম যে ঢাকা শহর কোথায় যাব, এত বড় শহর তা আগে কখনো যাই না, কোথায় গিয়ে কি করব, কিভাবে থাকবো কিভাবে খাবো। তারপরে আর কি ঢাকা শহর আসি, আসার পরে সারা রাত এই জায়গায় থাকি। একটা বস্তা নিছিলাম তাও ছায়া, বস্তা নিয়ে আর কি মনে করেন ঘুমে আসলাম। তারপর দিন সকালেও কিছু খাই না, মনে করেন 10-11টা দিয়ে একটা লোক এসলো, জিজ্ঞেস করলো এই তোমার নাম কি? আমি বললাম যে আমার নাম খুলিল। বলেছি তোমার সাথে যাবা? আমি বললাম যে কোথায়? বললো যে তুই আমার সাথে যাবে, তুই যে জায়গায় থাকবি বসে বসে টাকা উঠাবি, 5 টাকা করে 3 টাকা করে টয়লেট করবি, তুই টাকা উঠাবি বসে বসে। মামা যাবি? আমি বললাম যে মামা তো আমি চিনি না, ওই জায়গায় যে আমি কোথায় যাবো? ওই জায়গায় চিন্তা করিস না, তুই আমার বাসায় থাকতেই খাবি, তোর মাসে 1000 টাকা দেবো। তারপর ওই জায়গায় যাই, যাওয়ার পর আরো তিনটা ছেলে ছিল, সারা রাত ধরা আর কি বাজার ঝাড়ু দেখাইতো, তারপর টয়লেটের সামনে বসা রাখাইতো, খারাপ খারাপ খাবার কি করাইতো, এসব ছাপ করাইতো, দোয়া পালি করাই তো তখন ভালো লাগবে না, আস্তে আস্তে বড় হয়েছে সেটা মনে করেন আস্তে আস্তে বড় হইলাম এখন। তারপরে আমি আরো
তোমার বয়স কত এখন?
এখন আমার বয়স 12।
তারপর ওখান থেকে কি করলো?
ওখান থেকে আর কি আমি আর একটা ছেলে বললো যে এই জায়গা থেকে তার ভবিষ্যৎ হবে না, আমরা ঢাকা জায়গা যে জায়গা থেকে আসছে। আমি বললাম যে কিভাবে যাবো, আমি তো এই জায়গায় কিছু চিনি না। ও বললো যে আমি চিনি, আমার এই জায়গায় চেনা লোক আছে, নেওয়া যাবে আমাদের ঢাকা। আমি বললাম যে কিভাবে যাবো, বলছে টাকা আছে না, টাকা নিয়ে যাবো গা পালিয়ে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে পালিয়ে আমরা দুজন পালিয়ে আসলাম। আসার পরে আমি সদরঘাট ছিলাম, সদরঘাট আমার একটা ভায়া আমার সাথে দেখা হলো। ভাই বললো তুমি জায়গায় কী করছো, নাইট সেন্টারে আসো না, নাইট সেন্টারে রাত্রে থাকবা আবার দিনে এসে কাম করবা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় থাকি। কয়েকদিন থাকতে থাকতে একটা লোকের লড়ে দেখা হয়, লোক বললো যে কী করবি, পেপার বিক্রি করবি, পেপার বিক্রি করবি, তুই আমার দিবি 3,000 টাকা আর যে কয় টাকা লাভ হবে ওই কয় টাকা তোর। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, 50 টাকা পেপার নিতাম, বেশি 100 টাকা আসতো, পয়সা পয়সা খাইতাম। তারপর আর কি আরেকটা লোকের সাথে দেখায়, সে বললো যে তুই আমাকে মামা বলে ডাকবি, তোর মামা বলে ডাকবি, তুই পানি হকারে বাদ যাবে, তুই ওইসব কাম করা লাগবে না। আমার লোক আমার দোকানে থাকতে যদি মাল বেছানো হয় তুই পানি নেওয়া যাবি, পানি আর সে জুস টাইগার মাড়াই সব নেওয়া যাবি, নিয়ে বিক্রি করবি, তোরও লাভ হবে আমারও লাভ হবে, আর তুই আমার সাথে থাকবি। ওই জায়গায় থাকে। তারপরে আমি একদিন সদরঘাট যাই, সদরঘাট যাওয়ার পরে আমার সাথে বাজার লুচিও, সে একজন ইয়ে প্রতি শুক্রবারে বসে টার্মিনালে, আমার সাথে বাজার লুচির সাথে দেখা হয়। বাজার লুচি বললো যে তুমি এই জায়গায় কী করো? আমি বললাম যে আমি হকার গিরি করি এই জায়গায়, আমার ভালো লাগে
বাজার লুচিও।
হ্যাঁ, তারপর আমাকে বললো তুমি প্রতি শুক্রবারে এই জায়গায় এসো, এই জায়গায় তুমি সব সুযোগ সুবিধা পাবে, যদি বলো তোমাকে আমরা অন্য কোথাও জায়গায় দেবো, যেমন ধরো পারম গেট, কমলাপুর সেন্টার আছে, তুমি আমাদের সাথে যেতে পারো, দিন যে 24 ঘন্টা থাকতে পারবো জায়গায়। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি দেখবো। একদিন দিন বেসতে গেছিলাম বাসের সাথে আর কি ধাক্কা খায় হাত, তখন আর মালিককে বললাম যে মা আমি তো আর দিন বিক্রি করতে পারবো না, আমার হাত প্রচুর ব্যথা করছে। তারও বললো যে তুই কী করবি, ওই তো একটা ভাই আছে না, ভাইয়ের বল তোর অন্য কোন জায়গায় দিয়ে দিবি, তোর ভবিষ্যৎ করে দিবে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমাকে বললো যে তুমি কালকে আমার সাথে পারমগেট দেখা করো। পারমগেট যাওয়ার পরে আমাকে একটা ভাইয়া দেখা করে, ভাইয়ের নাম হলো হাসান ভাই। হাসান ভাইয়ের সাথে আমি যাই এই সেতু সেন্টারে আসি, সেতু সেন্টারে এখন আমি ভালো আছি, অনেক আদর করে। যেমন আমি আমার বাবা মাকে আর কি খুঁজে পেয়েছি এই জায়গায়, আমার ভাই আছে, বোন আছে, বাবা আছে, মা আছে, সবই আছে।
এখন এখন যে সেন্টারে আছে,
এখন যে সেন্টারে আছে। আর আমার একটা আর কি ইয়ে আর কি ইচ্ছে যে আমি বড় হব, আর সেনাবাহিনী হবো, বড় হয়ে পড়ালেখা করে। আর একটা ইচ্ছে হলো যে কোনো লোক যাতে কোনো শিশুকে না মারে, বা আবার কোনো শিশু যদি সৎমা ঘরে থেকে থাকে তার তার জন্য কে সহযোগিতা করা। আর বাট আমার মতো যেসব ছেলে আছে মেয়ে আছে যাতে আর এরকম না হয়।
মায়ের কথা মনে হয়?
মায়ের কথা মনে পড়ে, এত কিছু করেন
মায়ের কি মনে হয়?
মনে হয় যে আছে আর একটা এখন চোখের সামনে আছে, বাস।
কতটুকু মনে আছে বলো তো, মনে করার চেষ্টা করো তো। এখন চেহারার মধ্যে তোমার চুল কি ছোট করে কাটা নাকি নাড়া করা? নাড়া করা মানে তোমার অ্যাটিটিউডের মধ্যে, তোমার ভাবভঙ্গি বলে না, তার মধ্যে একটা এরকম শান্ত এবং আর্মি অফিসিয়ালরা যেমন হয় একটা গম্ভীর গাম্ভীর্যপূর্ণ চেহারা আছে। মা বাঁচে বেঁচে থাকলে হয়তো ওইদিকে নিয়ে যেত খলিল তোমাকে। আল্লাহ চাইলে তো এখনো সম্ভব, আর্মি অফিসিয়াল খলিলের জন্ম হইতেই পারে। মায়ের কি কি মনে পড়েছিলেন? লম্বা ছিল বললে, আর লম্বা ধরনের ছিল বলছিলে, আর শ্যামবর্ণ ছিল তোমার মুখে?
শ্যামলা ছিল।
শ্যামলা, আর
আর
কিছু মনে পড়ে না? কথা কিছু মনে পড়ে?
পড়ে।
যদি ওই কণ্ঠস্বর কখনো কানে ভেসে আসে তাহলে কি বুঝতে পারবে এটা তোমার মায়েরই কণ্ঠস্বর? কিছু মনে আছে কণ্ঠস্বরে? কিছু মনে নাই? এরকমই কি কোনো একই দিয়ে তোমার জন্য পোশাক আনতে গিয়েই মায়ের এভাবে পৃথিবী থেকে চলে যাওয়া, যেমন ঈদ সামনে এরকম? কাছের কেউ নাই আর কাউকে আপন করে ডাকতে পারো বলতে পারো এমন তো কেউ নাই এখন। বাপ তো সে কবে বড় হয়ে গেছে। যারা কোনোভাবে সম্বিত ফিরে পাচ্ছে না, যারা কোনোভাবে এসব ক্যালকুলেশনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছি না, একটু ভেবে দেখুন যে কতভাবে কতখানি ব্লেসিং আমাদের যে এরকম পরিস্থিতিতে আমাকে আপনাকে পড়তে হয়নি। একটু খাবারের জন্য, একটু মহব্বতের জন্য এমন কোনো ঘরে জন্ম নিতে হয়নি যাকে শেষ করে দেওয়ার জন্য দুধের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়, যাকে সার্ভাইভ করার জন্য মাত্র 6-7 বছর বয়সে লঞ্চ ধরে ঢাকা শহরে আসতে হয়, যাকে বেঁচে থাকার জন্য একবেলা খাবারের জন্য পায়খানা সাফ করতে হয় 7-8 বছর বয়সে, যাকে একটু মাথা গোজার ঠাঁই জোগাড় করার জন্য পাগলের মতো এই বয়সে বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে হয়। আমার আপনার ভাগ্য, আমাদের আপনার 14 পুরুষের ভাগ্য যেরকম সিচুয়েশন আমাকে আপনাকে পড়তে হয়নি, এটা আমাদের কিন্তু কৃতিত্বের কিছু না, এটা আমাদের কপাল যেরকম জায়গায় আমি আপনি পড়িনি। আল্লাহ না করুক আমাদের ঔরসে যারা জন্ম নিচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম স্রষ্টা না করুক এমন পরিস্থিতিতে যদি পড়ে যায়। এই কারণেই উচিত আমাদের নিজেদের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, নিজের আত্মতৃপ্তির জন্য, নিজের আত্মার ক্ষুধা নিবৃত্তি করার জন্য হলো এই খলিলদের পাশে থাকা। কিন্তু আমি যখনই আস্ফালন করছি, যত ইমোশনালি এই কথাগুলো বলছি এই মাঝরাতে, কারো মধ্যে এটা স্পর্শ করছে না, এটা নির্দেশ স্পর্শীয়। যদি স্পর্শ করতো খলিলদের আনাগোনা এই বাংলাদেশে ঢাকার অলিগলিতে থাকতো না। এটা দিনকে দিন বেড়েই চলেছে, কই কমছে তো না, কারণ সোহেলা নাজ রাজুর মতো প্রোডাকশন দেশে কমে গেছে, ইউ টাইপের অ্যাক্টিভিটিস দেশে বেড়ে গেছে, এবং ইউ টাইপ ব্যাপারগুলো কি আমরা সবাই মিলে পেট্রোনাইজ করছি। আর যারা মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, মানুষের ভালোবাসায় নিজের ভালোবাসা খুঁজে পায়, যারা মানুষের চোখের পানি দেখলে দুভক্ষের মতো ছুটে যায়, যারা নিজের ভালোবাসা দিয়ে সমস্ত ভালোবাসা দিয়ে সমস্ত মানুষগুলোকে জাপটে ধরতে চায়, তাদেরকে আমরা ব্যাকওয়ার্ড বলে চিন্তা করি। বড় অস্থির আমাদের এই সমাজ, আমাদের দেশ এবং পৃথিবী। ভালোবাসা দিনকে দিন কেমন যেন সবকিছু থেকে হারিয়ে যাচ্ছে, আলগা হয়ে পড়ছে সমস্ত রিলেশনশিপ। কারো মহব্বত কাউকে আর টানে না, কারো ইমোশন কাউকে আর ছুঁয়ে যায় না। ডিজিটালাইজেশন করতে গিয়ে আমাদের মনগুলো অনেক বেশি ডিজিটাল হয়ে যাচ্ছে, এটা অন্তত অ্যানালগ থাকা উচিত ছিল, তাহলে হয়তো খুলিলের মতো ছেলেগুলো বেঁচে যেত। খুলিল মা হয়তো দেখছেন যে পারে গেছেন সেখান থেকে,
স্রষ্টা তো তোমার ভাগে একটা মানুষের কয়েকটা জন্মে যতগুলো কষ্ট পাওয়ার কথা সব স্রষ্টা তোমাকে এক জন্মে তো দিয়ে দিয়েছে দশ বারো বছরের ভেতরে। আর কষ্টের কিছু নাই খুলি, যাদের হাত ধরে মোটামুটি এখন মাথা গোজার পড়ালেখা করবার উঠে দাঁড়ানোর সুযোগ পেয়েছে সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাও ভাই। তোমার এই শান্ত দৃষ্টি, তোমার দৃঢ় প্রতিজ্ঞ চোয়াল দেখে আমার কেন জানি মনে হচ্ছে তোমার মধ্যে সেই পসিবিলিটি আছে। চেষ্টা চালিয়ে যাও বাবু, সেই দিন হয়তো খুব বেশি দূরে নাই যেদিন সত্যি তুমি পায়ের উপর নিজের পায়ের উপর দাঁড়াতে পারবে। যে আমি অফিসিয়ালে চিন্তা করতেছো আল্লাহ হয়তো সেদিনও আমাকে দেখানোর সুযোগ একদিন করে দিবে। মেজর খলিল, আর্মি অফিসিয়ালের যে টাইটেল গুলো জানো তুমি, সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, ইট সাউন্ডস গুড, দে কর্নেল খলিল। এদিন হয়তো খুব বেশি দূরে নাই খলিল, হবে হয়তো একদিন। সেদিন তুমি বলছিলে যে তোমার স্বপ্নের পূরণ তো হবেই, সেই সাথে আমি চেষ্টা করব কোনো পথ শিশুকে কেউ যেন কখনো রাস্তা ঘেটে কষ্ট না দিতে পারে। তোমার বুটের আওয়াজ কাঁপন ধরিয়ে দিবে সেই খারাপ মানুষগুলোকে যারা পথ শিশুদেরকে কষ্ট দেয়। তোমার বুটের আওয়াজ কাঁপন ধরিয়ে দিবে সেই অভিশপ্ত নারীগুলোকে যারা স্বপ্নের আদলে থেকে অন্য সন্তানদেরকে দুধের সাথে বিষ মাখিয়ে খাওয়ায়। ঠিক হে বাবদান, কষ্ট পাওয়ার পর্ব কিন্তু শেষ, বহুত কষ্ট পাওয়া হয়েছে, এখন শুধুই সফলতার গল্প তৈরি হবে, তাই তো? আর সবচেয়ে খুশি হবে মা, যিনি অপেক্ষায় আছেন, যার স্মৃতিও তোমার ভেতরে অস্পষ্ট হয়ে গেছে, তারপরও বাঁচিয়ে রাখো বাপ তার ওই স্মৃতিটুকু। ওই যে বললে লম্বাটে টাইপের ছিল, একটু শ্যামবর্ণ রাই, একটু শ্যামা টাইপ, কণ্ঠস্বরটা একটু মনে করতে পারো কি? ওই যে লাস্টে যে কথাটা বলে গেল, তুই এখানেই থাক আমি আসছি তোর জন্য জামা নিয়ে দে, মনে হয় একের তো? ওটা বাঁচায় রাখো অন্তরের ভেতরে, ওটা যেন কষ্ট যেন না দেয়, ওটা যেন আগুন জ্বালিয়ে রাখে তোমার মনের মধ্যে, এই আগুন নিভতে দিও না খুলে, এই আগুন জ্বালিয়ে রাখো। তোমার বংশে তোমার পরিবারে তোমার সাথে কিচ্ছু নাই, না ভাই না বোন না বাপ না মা, তুমি শুধু আগুনটাকে জ্বালায় রাখো এক চিন্তে সুলতের মতো দাও দাও করে ভিতরের কোনো একটা কোণে যেন জ্বলে, এই আগুনে তোমাকে টেনে নিয়ে যেতে অনেক দূর, আগুন নিভতে দিও না। ওটা কি শেকড় বলে বাপ, ওটা কি অস্তিত্ব বলে, অস্তিত্বকে কখনো ভুলতে হয় না। একটা গ্রুপ বাড়ায় পড়ছে এই বাংলাদেশে যারা অস্তিত্বকে ভোলার কম্পিটিশনে নেমেছে, সেই ইয়োগ গ্রুপ, যারা পশ্চিমা বিশ্বকে ফলো করতে গিয়ে একদিন পশ্চিমা বিশ্ব হয়েই গেছে পোশাকে চলাফেরায় কথাবার্তায় সবকিছুতে। আমাদের দরকার তোমাদের মতো ছেলেরা যারা মনের মধ্যে আগুন জ্বালিয়ে রাখবে, যেখানে বাঙালি আনার আগুন থাকবে, যেখানে বাঙালি হিসেবে বাংলাদেশ হিসেবে সত্যিকারের ভালোবাসা দাও দাও করে জ্বলবে মনের কোনাতে, সলতে হয়ে সবসময় জ্বলতে থাকবে মায়ের ভালোবাসা, মায়ের মুখ, মায়ের ওই অস্পষ্ট কণ্ঠস্বর, কলিল তুই এখানেই থাক আমি আসছি তোর জন্য এদের জামা নিয়ে। তুমি কি জানো যে জীবনে যারা বড় বড় কিছু করেছে, লাইক বড় বিজ্ঞানী, দেশের বড় প্রেসিডেন্ট, পৃথিবীতে যারাই বড় বড় কিছু করেছে সবাই এক সময় একদম নিরন্তর খেটে খাওয়া মানুষ ছিল। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি যে যাকে বলা হয়
কিন্তু অর্ধেক পৃথিবীকে একসময় শাসন করেছে অ্যাডলফ হিটলার, তা থেকে এসেছে। মানে খারাপের দিক দিয়েও সেরা ছিল। আবার ভালোর ভালো যদি বলো, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ, তিনিও কিন্তু খেটে খাওয়া এরকম নিরন্তর খেটে খাওয়া একটা পরিবার থেকে এসেছেন। আমেরিকা যায় যে দেশের কথা বলা হয়, সে দেশের যুদ্ধপতি আব্রাহাম লিঙ্কন খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বড় বিজ্ঞানীর কথা বলো, সবচেয়ে বড় রাষ্ট্রপ্রধানের কথা বলো, সবচেয়ে বড় খেলোয়াড়ের কথা বলো, ম্যারাডোনা তোমার পছন্দের হবে হয়তো, সে ম্যারাডোনা কিন্তু একদম নিরন্তর পরিবার থেকে উঠে আসা। জীবনে যারাই বড় বড় কিছু করেছে, এক্সট্রা অর্ডিনারি কিছু করেছে, তারাই কিন্তু এরকম খেটে খাওয়া এরকম পৃথিবী থেকে এসেছে। আশা করতেই পারি খুলিল, জীবনে কষ্টের যে পার্ট সে পার্ট তোমার চুকিয়ে গেছে, এখন শুধু সফলতার গল্প তৈরি হবে। কি ভাবধান পারবে না, সম্ভব না? এখন তো একটা প্ল্যাটফর্ম পেয়েছ, সম্ভব না? সেদিন দেখো আজকের এই অভিজ্ঞতা অনেক বড় হয়ে তোমার মনের মধ্যে কাজে লাগবে। সত্যি যদি আজকের পর থেকে মায়ের ওই সোলতাটা, মায়ের ওই আগুনটা বুকের কোন একটা কোনাতে তুমি জ্বালিয়ে রাখতে পারো, ওটা নিভতে দিও না, ওটাই তোমার অস্তিত্ব। সম্ভব? কি মনে হচ্ছে এই কথাগুলো শুনে? নিজেকে কি অসহায় মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে যে না আমার তো অনেক সম্ভাবনা আছে সামনে? তোমার পক্ষে সম্ভব করি, গত 4-5 বছর রাস্তায় থাকার পরও রাস্তার ওই রাস্তার আবর্জনা তোমাকে স্পর্শ করতে পারেনি। 5 দিনেই তো সন্ন্যাসীদের ধ্যান ভঙ্গ হয়ে যায় খুলি, তুমি কোন পৃথিবীর মানুষ যে 5 বছরও তোমার মধ্যে ওই ছাপ পড়েনি? আমি অবাক হচ্ছি তোমাকে দেখে আর তোমার অ্যাটিটিউড আর কথাবার্তা শুনে। ভালো পরিবেশে আছি, 5 দিন ফ্যান্সি টুলের আখড়াতে আমাকে বসে দাও, 6 দিনের মধ্যে আমি হয়তো খেয়ে ফেলতে পারি। সেখানে তুমি বছরের পর বছর একটা কম বয়সী ছেলে যার সত্যিকারে কোনটা সঠিক আর কোনটা বেঠিক বুঝবার ক্ষমতা পর্যন্ত নাই, সেই ছেলেটির মধ্যে এই অল্প কয়েকদিনের ব্যবধানে যে পরিবর্তনটা আমি লক্ষ্য করতেছি, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কোনো নোংরামি বা কোনো পঙ্কিলতা বা কোনো খারাপ কিছু তোমাকে মনে স্পর্শ করতে পারবে না, এই বোধটা এত অল্প সময়ে যে তৈরি হয়েছে তোমার মধ্যে আমি দেখে অবাক হচ্ছি। তোমার পক্ষে সম্ভব করলি, পথ শিশুদের কাতারে কখনোই ভাববে না নিজেকে। আজকে এখনকার পর থেকে তুমি ভাববে যে তোমাকে অনেক বড় কিছু, অন্যরকম কিছু করতে হবে, এর জন্য আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। তার জন্য তো কমান্ডো ট্রেনিং এর প্রয়োজন হয়, আর্মির কথা বলছিল, আর্মিতে কমান্ডো ট্রেনিং হয় না? এরকম কমান্ডো ট্রেনিং এর ভেতর দিয়ে তুমি যাচ্ছ, সেদিন খুব বেশি দূরে নাই যেদিন তুমি তোমার স্বপ্নের মতো করে উঠে দাঁড়াতে পারবে। একটা নিচে ওই যে কাগজে পড়ে থাকে সেখানে লেখা একটা লাইন দেখি মানুষের ভবিষ্যৎ বদলে যায়, ওভারনাইট মানুষ পরিবর্তন হয়। ধরো হয়তো আজকে তোমার আমার এই ইন্টারাকশন যেখানে লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে শুনছে, আজকের এই ঘটনাটা তোমার বড় একটা ইন্টারনেট একটা জারি একটা মাধ্যম হয়ে থাকবে, এতে আমাদের গর্বের আর অবশেষ থাকবে না যদি তোমাকে নিয়ে আমরা সত্যি বড় রকমের কোনো সেলিব্রেশন কখনো করতে পারি যে হ্যাঁ আমাদের খুলিল এখন এই হয়েছে। সব ওই মায়ের জন্য, ওই যে লম্বা করে কালো মতো ওই মানুষটার জন্য, কেউ মনে রাখবে না ওই মানুষটারে। বাপে তো সেলাই 7 মাসের মাথায় সবকিছু পর করে দিয়েছে, রাইট? সৎমা নিয়ে এসে আর আগে পিছিয়ে মায়ের তো কেউ নাই। ছেলেটারে ভালোবাসতে গিয়ে তার জন্য কাপড় আনতে গিয়ে যে এই অ্যাক্সিডেন্ট হয়ে যে চলে গেল পৃথিবী থেকে, একে কেউ খেয়াল করবে না, খুঁজে দেখবে না, শুধু খুঁজে দেখবে তার কলেজ কলিজার টুকরা, নারী ছেড়া ধন খলিল, এ বাঁচিয়ে রাখছে ওই মেয়েটিকে। ওই যে বলছিল একটু শ্যামবর্ণ টাইপ লম্বাতে ধরনের, ওই মানুষটাকে বাঁচিয়ে রাখবে তার সন্তান খলিল, এইভাবে বাঁচিয়ে রাখবে। ওই যে আগুন জ্বালিয়ে রাখছে মনের মধ্যে, ওই যে অল্প অল্প করে মনে আছে, ওই যে কণ্ঠস্বরটা একটু একটু মনে আছে, ওই মানুষটা শুধু তোমার মাধ্যমে বেঁচে থাকবে। তুমি যত বড় হবে ওই মানুষটা বড় হতে থাকবে। ঠিক আছে বাবজান? কি কিছু বলো,
প্রথম পুত্রে তার এরকম কারণ দেওয়া হয়
মাকে কোথায় বাঁচিয়ে রাখবি?
ভিতরে
জলে যান, আগুনের মতো জলে যান ভিতরে। এই জ্বলনটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে, কিছু টেক্স নেই।
আচ্ছা, আমাদের সাথে অনেক বন্ধু অনবরত কমেন্ট করছেন আমাদেরকে ফেসবুকে এবং আমাদের কমন এসএমএস পোর্টে। হিমেল খান কমেন্ট করে যাচ্ছেন, আছেন এই মুহূর্তে আমাদের সাথে বিল্লাল, উনি লিখেছেন যে কর্নেল খলিল স্যালুট তোমাকে। ওকে, এইচ কে তামিম উনি সে একই কথাটি লিখেছেন। জানাতুল ফেরদৌস আছেন, লিখেছেন আসলে যার মা নেই সেই কেবল জানে মা হারানোর ব্যথা। খলিলের কথা শুনে চোখে পানি চলে আসছে। আছেন আমাদের সাথে আরমান, লিখেছেন চোখে পানি ধরে রাখতে পারছি না ভাই খলিল, তোকে দেখতে ইচ্ছা করছে। ফরিদুর রহমান ফাহিম লিখেছেন গুরু খলিলের সাথে যা ঘটেছে আমাদের সাথে যদি ঘটত তাহলে আমরা কি করতাম। এইচ এম হাসান আছেন, লিখেছেন আমি আমার মাকে অনেক ভালোবাসি, আপনার ফোন নাম্বার লিখে পাঠান অথবা আমাদের স্টুডিওতে ফোন করতে পারেন 09611904904। যখন গুরু বলবেন তখনই আমরা ফোন রিসিভ করা শুরু করব। আর আমাদেরকে আপনি আপনার নাম্বার এবং নামটি লিখে SMS করে দিতে পারেন 16260 এই নাম্বার দিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি, www.facebook.com/90.4ঢাকা FM। এই মুহূর্তে আছেন আমাদের সাথে শামীম বাড্ডা থেকে, রাজু আছেন আমাদের সাথে, মামুন আছেন ওকে জিন্দা বাজার থেকে, নাহিদা যুক্ত হয়েছেন আমাদের সাথে মহাখালী থেকে, এবং আমাদের সাথে এই মুহূর্তে আছেন শফিকুজ্জামান, উনি রূপগঞ্জ থেকে আমাদেরকে শুনছেন, এবং শামীম আছেন বাড্ডা থেকে, আছেন কেরানীগঞ্জ থেকে রবিন, উত্তরা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে হিমা।
ওকে, আমরা চলে যাচ্ছি আরেকজন বন্ধুকে স্বাগত জানাতে। আরেকজন পথপুলিশ যে লিডোর এই প্রতিষ্ঠানের ভেতর দিয়ে মাধ্যম দিয়ে আমাদের কাছে এসেছে, স্পেশালি আমি থ্যাংকস জানাতে চাই মিস্টার ফরাদ হোসেন, নির্বাহী পরিচালক লিডো, যার যিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা সভাপতি এবং নির্বাহী পরিচালক, যার ওই ক্রান্তিক প্রচেষ্টার ফসল যে বিভিন্ন শেল্টারের পাশাপাশি এরকম পারমানেন্ট হোমের ব্যবস্থা তিনি করেছেন, যার ঠিকানা কিছুক্ষণ আগে আপনাদের কাছে শেয়ার করেছে। আরেক দফা বলছি, তাদের প্রধান কার্যালয় 6 ওয়াশপুর গার্ডেন সিটি, ওয়াশপুর বসিলা, মোহাম্মদপুর, ঢাকা। এবং স্পেশাল থ্যাংকস টু মিস্টার ফরাদ হোসেন, নির্বাহী পরিচালক লিডো। আমরা চলে যাচ্ছি ফারজানার কাছে, ফারজানার কাছ থেকে একটু শুনবো তার জীবনের কথা এবং ছোটবেলা থেকে এখন পর্যন্ত তার যে পথযাত্রা সেটি একটু শুনবো। এবং খলিলের জন্য অনেক অনেক শুভকামনা। খলিলকে আমি লিটারালি এই কথাটা বলেছি, স্টুডিওতে কি আমরা ছবি আপলোড করেছি অলরেডি?
হ্যাঁ, অলরেডি হয়ে গেছে।
তো খলিলের ছবিটা জুম করলে দেখা যাবে আসলে ওর অ্যাটিটিউড। হাইটও তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় হয়ে ভালো হয়ে বাড়তেছে, 11 বছরের বয়সের তুলনায় কিন্তু হাইট মাশাআল্লাহ অনেক ভালো। অনেক খলিলের কত হাইট জানা আছে? যাই হোক, ভালো হাইট এবং ছিপছিপে শরীরের গঠন, মানে একজন সোলজার যেরকম লুক থাকে, শান্ত সৌম্য, বাট কঠিনতম একটা ব্যাপার আছে ওর ভিতরে মনে হচ্ছে। তো আমরা হয়তো সেই জায়গাতে কখনো দেখতে পারবো। ফরজানাকে স্বাগত জানাচ্ছি আমরা ভালোবাসার বাংলাদেশে। লিডোর মাধ্যম থেকে এসেছে আরেকজন পথকলি, তার সাথে আমরা একটু কথা বলবো। ফরজানা, ছোটবেলা থেকে তোমার যে বেড়ে ওঠা, যেভাবে আমরা খলিলের কাছ থেকে শুনলাম, একটু শুনি তোমার মতো করে।
ছোটবেলায় আমি সদরঘাট ছিলাম, সদরঘাটে আমার ছোটবেলায় আমার মা যখন আমি যখন হয়েছিলাম তখন আমার ছোটকাল থেকে আমার মা মারা গেছে, আমার মা বাবা দুজনেই মারা গেছে।
মানে মা বাবার কোনো স্মৃতি তোমার মনে নেই? ওকে, তারপর
আমি ওখানে,
তার মানে ছোটবেলা থেকে তুমি থাকছোই হচ্ছে সদরঘাটে, কার মাধ্যম দিয়ে এসেছো, কে রেখে গেছে এরকম কিচ্ছু মনে নাই? তুমি বড়ই হচ্ছে আর জানছো যে এটি আমার এলাকা, এটি আমার পরিবেশ পরিস্থিতি, রাইট? ওখানে কেউ পরিচিত কেউ নাই যে তোমাকে জানে চিনে?
কিন্তু না, আমি যখন আমার মা বাবা যখন মরে গেছিলাম তখন আমাকে একটা আমার যে স্বপ্ন ছিল সে আমার পাইসের সাথে পাইসা সে বাসে আমার নিয়ে গেছে।
আচ্ছা, তার মানে সৎমার কাছে তুমি থাকতে, তোমার জ্ঞান হওয়ার পর বড় হচ্ছ তুমি, সৎমাকে চিনছো মা হিসাবে, এরকম ব্যাপারটা। ওকে, তারপর
আমি যখন আস্তে আস্তে একটু বড় হয়েছিলাম তখন আমার সৎমা আমার কি করছে বাসায় বাসায় কাজের বাড়ি কাজে দিয়ে দিত।
কত বছর বয়স এগুলো?
মনে হয় 2-3 মাস হয়ে গো, তখন আমি অনেক কিছুই বুঝতাম না, তখন আমার কাজের বাসে কাজ করতে পাঠিয়ে দিত। আমার অনেক মারধর করতো, কাজ হলে যে কাজ বা যে বাসে কাজ করতাম সে অনেক মারধর করতো। আমি বলছি আপনারা শুধু শুধু আমার বারান খেয়ালে, আমি কোনো কাজ দিতে পারি না, আমি তো কিছু বুঝি না আমার খেয়ালে মাথার সাথে। আমি এটা করি তারপর আমি বলছি আমি চলে যাই, আমি আমার মার কাছে চলে যাই। আমি যখন আমার মার কাছে চলে যাই তখন মা বলে কাজ না করলে তো এই জীবনে ভাত হয় না, মা তোর তো কাজ করতেই হইব, আমিও কাজ করি তুইও কাজ কর, অন্তর কি আমি অন্তর কই কিভাবে খাও আমি যে আমার কাছে থেকে। তারপরে আমি কষ্ট চেষ্ট করে কাজ করি, কিন্তু একদিন আমার একটা যে বেশি কাজ করতাম সেই বেড়ে আমার মা আসছে, কোন দিদি হাত পড়ে দিয়েছে হাত পড়ে দাগ আসছে। তারপরে আমি ওইটা করছি উল্লে আসছি পালা চলে আসছি সদরঘাট আসছি, সদরঘাট অনেকদিন থাকছি।
কি করতে তখন ওখানে?
ওখানে তখন একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, ওই মেয়েটাই আমার খাওয়াইতো, মেয়েটার সাথেই একটা মেয়েটাই আমার খাওয়াইতো। তারপর ওই মেয়েটা বলছে যে আমি তো আর তোমার খাওয়াইতে পারলাম না, আমার যে কদিন ছিল আমি সেই কদিন আমি তোমার খাইছি, আর তোমারটা তুমি ভাই পেলো, আর তোমার ভিক্ষা করো খাও না যেমন খাও। তারপর মেয়েটা চলে গেছে, তারপর আমি আস্তে আস্তে ভিক্ষা করে খাই, ঘুমাইতে পারতাম না ঠিক মতন, ঘুমাইতে ঘুমাইতেও পারতাম না, কিন্তু পুলিশের বাইরে উঠে ঘুমালে রাইতে হবে যে পুলিশেরা গায়ে দিত, এই জন্য ঘুমাইতে পারতাম না। একটা বাংলাদেশ ছেলে ছিল, ওখানে আমরা সকালবেলা যাইতাম, সকাল থেকে দুপুর পর্যন্ত কোনই থাকতে দিত সবাই।
বয়স কত তখন তোমার?
তখন আমার বয়স মনে হয় 12-13 নেই না।
আচ্ছা,
তবে ওখান থেকে আমি আস্তে আস্তে বড় হয়েছি, বড় হইতে হইতে অনেক পাল্টা হয়ে গেছি। তারপর অনেক কষ্ট টষ্ট করছি, তারপর একদিন আমার আপুর একটা আপুর সাথে দেওয়া হয়েছে, মানে অনেক মজা টজা করতাম, সাদা কাটে ভিডিও করতে মজা করতাম, আবার ভিক্ষা করতে হয়েছে ওই সাদিনা পাশে যেতে।
মানে এই এত বছর ভিক্ষা করেই মোটামুটি যা খাবারের ব্যবস্থা করতে আর কি, তারপর ওই আপুর সাথে পরিচয়।
তারপর ওই আপু আমার পরিচয় জান, আমার সব জিয়ে এলো, আমি সব খুললা বললাম আপুর, খুলা বলার পর তারপর আমার সেতুতে লেগে গেছে। তারপর ওখানে আমি থাকতাম, ওই না আমার কাপড় চুপু দিত, তেল সাবান দিত, ওই নিয়ে মনে হয় 2-5 বছর ছিলাম। তারপর আমাদের এই যে একটা লিরো পিস হোম হয়েছে, ওই পিস হোমে আমি যাই।
লিরো পিস হোম বলতে যেটা পার্মানেন্ট হোম যেটা হয়েছে। আচ্ছা, তারপর
ওটা যাইতাম, ওটা যাই অনেক পড়াশোনা করাই আমি।
এখন কি করো ওখানে?
ওখানে আমি পড়াশোনা করি, কম্পিউটার ক্লাস চালাই, পিয়ানো ক্লাস করি, নাচের ক্লাস করি, ইংলিশ টিচার আসলে ক্লাস করি, অনেক অনেক ভালো আছি।
খাওয়া দাওয়া বা অন্য কিছুর কোনো চিন্তা নাই?
আমার ওখানে একটা পদ আছে, সে যেটুক পরিবারের থেকে যেটুক পরিবার দেয়া করে পরিবার থেকে আরো বেশি আমাদের জন্য করে, যেরকম একটা বাবার যে হিসাবটা নেওয়া দরকার সেই সার থেকে বেশি করে আমাদেরকে মন প্রাণ দেয়, সে পদরা ভালোবাসে। সে আসে যে আমরা বড় হইসা বড় হয়ে পড়াশোনা করে অনেক উন্নতি করুন, আর আমি বড় হয়ে দাঁড়াইয়া পুলিশ অফিসার হইতে চাই।
পুলিশ কেন?
কারণ
খলিলের সাথে তো তাও একটু ছোটখাটো ছিটে ফোটা কিছু স্মৃতি আছে, স্মৃতিটা একদম খলিল একদম লিখে দেওয়া যায় না, লিখে বলা যায় লম্বা করে একটা মানুষ শ্যামলা মতো যাওয়ার সময় বলে গেল তুই এখানে থাকিস, ঈদের জামা কাপড়ের ব্যবস্থা করতে গেলাম, এই তো স্মৃতি তো এতটুকুই শেষ, আর তোমার সাথে তো কিছুই নাই। কে মা কে বাবা? কিছু কিছু মনে আছে তোমার? মা কে বাবা কে ভাই বোন কোনো কিছুই তো মনে নেই, একদম নিরন্তর খেটে খাওয়া মানুষ, রাস্তাতে ভিক্ষা করতে করতেই বড় হয়ে ওঠা, রাইট? 12-11 বছর, তারপরে ভিডিওর মাধ্যমে এখন কত বছর কতদিন আছো এখানে লিডোর এই যে পার্মানেন্ট হোমে? তিন বছর, প্রায় তিন বছর লিডো পিচ হোমে আছো। এবং সেখানে যেভাবে তারা তোমাদেরকে মানুষ করছে, তোমার পড়ালেখা, তোমাদের ওখানে খেলাধুলা, স্পেশালি কম্পিউটার গেমের কথা বলছিলে, এগুলো শিক্ষাও তোমাদেরকে দেয়া হয়। এবং এখন কি স্বপ্ন দেখাটা কি আগে ছিল ফারজানা, যে আমি আসলেই কোনোদিন পুলিশে যোগ দিব, পুলিশ অফিসার হব, এরকম স্বপ্ন কি আগে দেখতে সাহস করেছিলে যখন ভিক্ষা করে পেট চালাতে হতো? স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেছিল তাই তো? এখন স্বপ্ন দেখো? তুমি তো অনেক বয়সে, এখন বড় বয়স কত তোমার এখন আনুমানিক? ১৪-১৫ বছর হতে পারে। কখনো কি অনুতাপ হয়, কখনো কি এরকম ধরনের কষ্ট হয় যে স্রষ্টা এরকম পক্ষপাত দুষ্ট কেন? আল্লাহ বিশ্বাস করো কি তুমি? বিশ্বাস করো আল্লাহ বিষয়টা কি তোমার কাছে কি মনে হয়? আল্লাহ মানে কি, কি মনে হয় তোমার কাছে বিষয়টি কি বুঝেছো এতদিন আল্লাহ বলতে কি? ভিক্ষা করতে গেলে, কিছু ভিক্ষা বেশি পেয়ে গেলে হঠাৎ একটু রাস্তার পাশে তেহরির যে দোকানটা আছে সেটা তেহরি কেনার মতো টাকা সংস্থান হলো, তার মানে আল্লাহ আছে, এরকম কি মনে হয় আল্লাহ মানে? কথা বল না বললে কিন্তু মানুষও বুঝবে না তুমি কি বলছো, কারণ এটা তো আর টেলিভিশন না রেডিও, তো তোমাকে বলতে হবে, তাহলে কি বুঝবে যে তুমি কি বলতে চাচ্ছো? আর যেদিন টাকা জুটছে না, খাবারের ব্যবস্থা হচ্ছে না, তার মানে আল্লাহ নাই? আল্লাহ সবসময় আছে। এই আল্লাহ কি কখনো পক্ষপাত দুষ্ট মনে হয় যে আল্লাহ পক্ষপাতিত্ব করেন? পক্ষপাতিত্ব না করলে একটা মানুষ এত সুখে আছে, একটা সন্তান জন্ম নেওয়ার পর থেকে তার পেশাব পায়খানা থেকে শুরু করে সমস্ত কিছু কত যত্ন আত্মি দিয়ে বড় করে তুলছে, আর একটা মানুষ রাস্তায় রাস্তায় গড়ে গড়ে মানুষ হচ্ছে, এরকম কখনো মনে হয় এ ধরনের কষ্ট বা এ ধরনের অনুতাপ বা এ ধরনের অভিযোগ কি মনে হয় স্রষ্টাকে দিয়ে করো? এগুলো মনে হয় না? কি মনে হয় যে তোমার সাথে কেন এই কষ্টগুলো হয়েছে, কেন তোমার বাবা মা নাই, কেন ছোটবেলা থেকে তোমাকে গড়ে গড়ে বা ভিক্ষা করে করে মানুষ করতে হচ্ছে, এগুলো নিয়ে কখনোই ভাবনা হয় না? এভাবে কি ভাবো এগুলো নিয়ে, মানে ভাবতেই চাও না এগুলো নিয়ে?
মার
কথা কি মনে পড়ে?
যে আমার মনে হয় যে আমার মা বাবা আমার সাথে চলে গেছে, আমি আমার মা বাবার সাথে দেখা করতে অনেক
কি মনে পড়ে,
কষ্ট লাগে। এই ছোটবেলা থেকে মা রাধের পাইনি,
মনে হওয়ার মতো তো কিছুই নাই না সাথে, কোন স্মৃতি কিছুই তো মনে নাই, বাবার মায়ের কোনো কিছু মনে নাই। দুঃখটা এটাই যে নাই কেন তারা? আর দশটা মানুষের মতো মা তুমি অনেক ইম্পর্টেন্ট। পৃথিবীতে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে শুধু হয়তো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই বলা যায় যে উনি না আসলে পৃথিবী তৈরি হতেন না। বাট আমি তুমি সবার ক্ষেত্রে হয়তো একটা ব্যাপার খুব শিওর যে পৃথিবীতে সব আছে, যদি ফারজানা না থাকতো আমার মনে হয় সমগ্র পৃথিবীটা অসম্পূর্ণ থাকতো। কার যেন আসার কথা ছিল, কে যেন আসেনি? আমি যেমন ইম্পর্টেন্ট, মেঘলা যেমন ইম্পর্টেন্ট, খলিল যেমন ইম্পর্টেন্ট, তেমন ইম্পর্টেন্ট তুমিও, সবাই ইম্পর্টেন্ট পৃথিবীতে। স্রষ্টা এমনই একজন অপার্থিব শক্তি যার কাছে সবাই সমান, আর দশটা মানুষের মতোই তুমি সুন্দর, অনেক সুন্দর, অনেক মূল্যবান তুমি। কেউ তোমার সাথে থাকুক আর না থাকুক, তোমার ভাই বান, তোমার বাপ মা আগে পিছিয়ে কেউ থাকুক না থাকুক, তুমি অনেক ইম্পর্টেন্ট। এখন শুধু পায়ে দুপুরে পা শক্ত করে মাটি শক্ত করে দাঁড়ানোর সুযোগ, শুধুই সামনে যাওয়ার সময়। যে মানুষগুলো অবহেলায় অবজ্ঞায় দূরে সরিয়ে রেখেছে, যে মানুষগুলো বিভিন্ন সময় তোমাকে কষ্ট দিয়েছে, যে মানুষগুলো সুযোগে তোমার মতো অসহায় একটা মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে মা, এদেরকে পরিপূর্ণভাবে ফিরিয়ে দেওয়ার সুযোগ সামনে আছে। ছেলে মেয়ের কোনো পার্থক্য কিন্তু আজকের পৃথিবীতে নাই মা। নিজেকে এত শক্তিশালী করো, এত পরিপূর্ণ করো, এত পাওয়ারফুল করে তোলো, যাতে প্রত্যেকটা মুহূর্তে তুমি বদলা নিতে পারো। ওই সমস্ত মুহূর্তগুলোর পেটের খোঁড়ায় যখন থাকতে পারো না, হাত বাড়িয়েছো, সে হাতে যখন অপমানের কেউ গালি দিয়েছে অথবা তোমাকে মারধর করেছে, রোদে তাপে বৃষ্টিতে ঠান্ডায় কোনো একটা জায়গাতে হয়তো মাথা গুজান করার জন্য আশ্রয় নিয়েছো, ওই সুযোগে কোনো এক নপুংসুক তোমার শরীরে হাত দিয়েছে, তার নোংরামি, তার এই নোংরামি লোলুপ সেই ইচ্ছেকে পরিপূর্ণ করার জন্য, সবগুলোর প্রতিশোধ নেওয়ার সময় সামনে আছে না। এর জন্য নিজেকে অনেক পাওয়ারফুল করা দরকার, অনেক শক্তিশালী, অনেক বড় হওয়া প্রয়োজন। বাবা মা হয়তো ওই না ফেরার দেশ থেকে, যেখান থেকে আর ফিরে আসা যায় না, সেখান থেকে দেখছে আর ছটপট করতেছে, ইস আমার ফারজানার সাথে এই করতেছে, ইস আমার ফারজানা না খেয়ে আছে, ইস আমার ফারজানা পাগলের মতো রাস্তায় ঘুরতেছে। ওরাও যেন দেখে খুশি হয় যে তাদের ফারজানা প্রত্যেকটা মুহূর্তের প্রতিশোধ নিচ্ছে। এই নপুংসকদের জন্য, ওই ছেলে বিশ্বদের জন্য, ওগুলোকে আমি ছেলে পতিতাই বলি, যারা এসবের সুযোগ নেয়, প্রত্যেকটা মুহূর্তে প্রতিশোধ নেওয়া উচিত।
সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, যে দেখো পাবে দুর্নাম ভক্ত মাঝে, রাতের তারা আমায় কিছুই বলতে পারি, কোথায় আছে কেমন আছে ঢাকা আছে।
বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন, সবসময় সবসময় জনপ্রিয় দূর গ্রামীণ ফোন। শুনছেন ঢাকা FM 90.4, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, বরিশাল এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে ঢাকা FM বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন, সবসময় সবসময় জনপ্রিয় দূর গ্রামীণ ফোন।
ভালোবাসার বাংলাদেশ শুনছেন ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের এই অনুষ্ঠান আপনি শুনছেন ঢাকা FM 90.4, দ্য লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। ওকে, সো অনেক বন্ধু আমাদের সাথে আছেন, কথা শুনছেন, গল্প শুনছি আজকে আমাদের অতিথি বন্ধুদের, খলিল এবং ফারজানার। ওকে, অনেক বন্ধুই আছেন আমাদের সাথে, কিছু কমেন্ট এবং টেক্সট পড়ে নিতে চাই। আছেন সাহিল আরিয়ান শ্রাবণ, লিখেছেন আমার মা নেই আমি জানি মা কি জিনিস। সারওয়ার হোসেন আছেন, লিখেছেন পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা, যার মা নাই তার দুনিয়ায় কিছুই নাই। আর যে মা আমাকে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, তাই আমরা মাকে কোনোদিন ভুলতে পারবো না, আর মা হলো সবচেয়ে আপন জিনিস। মঞ্জুরুল আল মামুন লিখেছেন গুরু আমি মেহেরপুর থেকে শুনছি, খুব কষ্ট লাগছে। অ্যান্ড জীবন হোসেন নাইম আছেন, লিখেছেন শুধু চোখের পানি আর খলিলের জন্য কিছু করার ইচ্ছা, করার আশা, কিছু করতে চাই। অবশ্যই বন্ধু ওয়েলকাম, যারা এরকম স্ট্রিট চাইল্ড বা পথ শিশু বা নানা রকম অসহায় মানুষ আছেন তাদের নিয়ে যদি কিছু করতে চান, বা এমনও অনেক সংগঠন হয়তো আছে যারা এখন করছেন কিছু, তারা অবশ্যই আমাদের এই স্টেশনে এসে যোগাযোগ করবেন, আমাদের এই প্ল্যাটফর্মে যোগাযোগ করবেন। আমাদের এই প্ল্যাটফর্মে আপনাদের জন্য সবসময় উন্মুক্ত এবং এই প্ল্যাটফর্মে আপনাদেরকে আমন্ত্রণ। তো আরেকবার জানিয়ে দিতে চাই বন্ধু আপনাদের জন্য আমাদের অফিসের ঠিকানা, ঢাকা এফএম 90.4 নাভানা টাওয়ার 45 গুলশান দক্ষিণ, গুলশান 1 ঢাকা 1212। অবশ্যই অবশ্যই বন্ধু আপনারা চলে আসবেন, আপনাদের যদি কিছু বলবার থাকে, কিছু করবার থাকে এই সমস্ত মানুষজনকে নিয়ে। অ্যান্ড ফাহিম হাসান আছেন, লিখেছেন আপনাদের এই অনুষ্ঠানটি আমাদের এই জন্যই, আমার এই জন্যই ভালো লাগে, কারণ এই অনুষ্ঠানটার মাধ্যমে মানুষের মনুষ্যত্বকে রিপ্রেজেন্ট করা হয়। এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি হওয়া উচিত। ধন্যবাদ ফাহিম আপনাকে। আর বন্ধু অবশ্যই আপনি SMS করবেন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নাম স্পেস দিয়ে আপনার এরিয়া, তারপর আপনার বয়স, তারপর আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলছি, www.facebook.com/90.4ঢাকা FM। এবং আমাদের এই পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলে, ওকে DFM 90.4 লিখে সার্চ দিলে ঢাকা FM এর পেজ চলে আসবে, এবং যেখান থেকে দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 65,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু রিকোয়েস্ট করবো বরাবরের মতো যে আপনি আমাদের এই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং এখান থেকে এই পেজে আমরা অলরেডি তিনটি পোস্ট আপলোড করেছি ভালোবাসার বাংলাদেশের। তো বন্ধু আপনি অবশ্যই অবশ্যই এই পোস্টে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং কমেন্ট করবেন, চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে।
ওকে, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমরা কিছু অনেক বেশি ফোন কল নিতে চাই মেঘলা, যে আসলে আমার বন্ধুরা কি ভাবছে, তারা পুরো জার্নিটাতে আমাদের সাথে আছে কিনা, পুরো ব্যাপারটা আমরা খুব ভালোভাবে পরিষ্কারভাবে জানতে চাই। স্পেশালি এই এফোর্ট গুলো আমরা যে শুধু একটা অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে নাকি বরাবরের মতোই, যখনই আমরা অনুষ্ঠান করেছি ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM এর এই টুইটারের মাধ্যমে, তখনই কিন্তু সবাই সমানভাবে রেসপন্স করেছে যখনই কোনো আহ্বান নিয়ে গেছি আমাদের বন্ধুদের কাছে। তো ঈদের মতো বিশাল এক কর্মযজ্ঞ মহাযজ্ঞ চলতেছে গোটা দেশব্যাপী, ইনফ্যাক্ট সমগ্র পৃথিবী জুড়ে, সেই 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 জায়গাতে সবাই সামিল আছে। তো এই 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 আহ্বানটা আমরা যে খলিল বা ফারজানার মাধ্যমে যে কমিউনিকেশনটা দেওয়ার চেষ্টা করছি আমরা, যদিও লিটারালি এবার আমরা প্রোগ্রামটা লঞ্চ করতে পারিনি, পথ শিশুদের জন্য কাপড় সংগ্রহের যে কাজটি, এই ক্যাম্পেইনটি না করতে পারলেও আজকের যে আহ্বানটা খলিল এবং ফারজানার ভেতর দিয়ে এই লিসনার্স কমিউনিটির কাছে গেল, আমরা স্ব-উদ্যোগে নিজেদের উদ্যোগে কাজগুলো করতে পারি কিনা, কে কে এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে চায়, কারা এই ধরনের কাজের সাথে নিজেকে জড়িত করতে চায়, ঈদের নতুন পোশাক কিনে দেওয়াতে সাহায্য করতে কারা কারা ভূমিকা রাখতে চায়, এ ধরনের টেক্সট বা ফোন কল আমি বেশি বেশি পেতে আগ্রহ প্রকাশ করতেছি, যারা হয়তো কমিটেড হবে যে না এবারে ঈদ আমি এইভাবে ভূমিকা রাখতে চাই যাতে করে কিছু পথ শিশুদের কাছে আমি তাদের নতুন ঈদের পোশাক পৌঁছাতে পারি। তো আমরা নিজেরা না পারলেও এই 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 ঈদে অনেকেই হয়তো পারবে, সেই কমিটমেন্ট আমরা শেয়ার করতে পারি আমাদের অনুষ্ঠানের ভেতর দিয়ে, রাইট? আমরা কিছু ফোন কল নিব, কিছু টেক্সট নিব, এই রিলেটেড টেক্সট এবং ফোন কল একটু বেশি নেওয়ার চেষ্টা করব।
অবশ্যই তাই। আমি কি একটা চিঠি পড়তে পারি?
অফ কোর্স ইউ ক্যান।
ওকে, আমি যেটা গত সপ্তাহে বলেছিলাম যে কারাগার থেকেও কিন্তু আমাদের প্রোগ্রামটা শোনা হয়, এই চিঠিটা যে বন্ধুটি লিখেছেন উনি কারাগার থেকে, কাশিমপুর কারাগার থেকে,
তাই নাকি?
হ্যাঁ, আমি একটু পড়ছি চিঠিটা। এরকম
মানে কাশিমপুর কারাগার থেকে, তার মানে সেখানে তো এইটার অ্যাক্সেসিবিলিটি থাকার কথা না,
কথা না,
বাট তারা সামহাও ম্যানেজ করে হয়তো
শুনেন।
কঠিন ব্যাপার তো
সেটাই। লিখেছেন যে প্রিয় গুরু ইতেশাম ও মেঘলা আপু সহ ঢাকা FM রেডিওর সবাই আমার সালাম গ্রহণ করুন। গুরু, আমি আপনার একজন নিয়মিত ভক্ত হিসেবে আপনার প্রত্যেক প্রোগ্রাম শুনি 2011 সাল থেকে। আপনার প্রত্যেকটি কথা আমার কাছে খুবই ভালো লাগে। খুব ইচ্ছে ছিল আপনার স্টুডিওতে বসে ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রামে অংশগ্রহণ করব, কিন্তু তা আজ অবধি সম্ভব হয়নি। দোয়া করবেন ভবিষ্যতে যেন ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারি। গুরু, আমি ঘটনাক্রমে বিগত 4 বছর যাবত কারাগারে বন্দী হয়ে থাকার পরও অনেক সীমাবদ্ধতার মাঝে প্রতি বৃহস্পতিবার ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানটি শুনি। আমার মতো কিছু ভালোবাসার মানুষও কারাগারে বন্দী থেকেও আপনাদের এই অনুষ্ঠানটি অনেক কষ্টে শুনে থাকে। আমাদের এখানে অর্থাৎ কারাগার থেকে কোনো SMS অথবা মোবাইল ইন্টারনেটে শেয়ার করার কোনো পদ্ধতি নাই, তাই অনেক কষ্টে এই চিঠি পাঠালাম। যদি অনুষ্ঠানের সময় পড়েন এই চিঠি, তাহলেই কষ্ট সার্থক হবে। গুরু, আপনার সেই উক্তিটি খুব ভালো লাগে, চলে এসো বন্ধু মাটির টানে। আর সত্যি গুরু, যদি আপনি আমার সাথে কাশিমপুর কারাগারে এসে দেখা করেন তাহলে খুবই খুশি হব আমি। আর উনি ওনার ভালোবাসার কথাগুলো জানিয়েছে, সময়ের স্বল্পতার কারণে হয়তো এতগুলো কথা পড়া সম্ভব হবে না অন এয়ারে, বাট গুরুকে চিঠিটা দিব, গুরু পড়ে নেবেন অবশ্যই। আর যিনি চিঠিটা লিখেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ মারুফ হোসেন সবুজ, ব্র্যাকেটে আকাশ।
মোহাম্মদ মারুফ হোসেন
সবুজ,
মারুফ হোসেন সবুজ আকাশ। অনেক অনেক ভালো লাগা, আমি আমার লোম খাড়া হয়ে গেছে। কাশিমপুর কারাগার থেকে লিখেছেন মোহাম্মদ মারুফ হোসেন সবুজ আকাশ, অনেক অনেক ভালো লাগা ভাই। আই এম রিয়েলি 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 ইন্সপায়ার্ড এই ধরনের, এবং খুব গুছিয়ে কথা লেখে যে যতটুকু পড়ে উনি শোনালেন আর কি। যেমন ভালো লাগা দিয়ে তুমি এই চিঠিটি লিখেছো, বিশ্বাস করো এতটুকু ঠিক সম পরিমাণ ভালো লাগা আমাকে আন্দোলিত করেছে। স্পেশালি ফর ইউ বন্ধু, যেখানে তুমি থাকো যেভাবেই থাকো, আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা তোমার জন্য যে পরিপূর্ণ ভালো এবং সেরকম সঠিক মানুষে ফিরে আসো আমাদের মাঝে যত শীঘ্র সম্ভব। ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর এই হট সিট তোমার জন্য অপেক্ষায় থাকবে, তুমি পরিপূর্ণ মানুষে ফিরে আসো তাড়াতাড়ি, এবং এই কথাটি শুধুই তোমার জন্য। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
আর একটা চিঠি আছে, সেটা পড়ছি, নাম বলেছিলাম আর
আমি তো 90s এ চলে গেছি।
এক্স্যাক্টলি, এবং অনেক চিঠি কিন্তু আসে,
তো এগুলো পুরিস না কেন 90s এ নিয়ে যায়। আমি যে আমরা বিপদে পড়ে এখন ফেসবুক বা এইসবের মাধ্যমে আপডেট দিই ঠিকই, বাট এই জিনিসগুলো আসলে লিটারালি মানুষকে সোশ্যাল নেটওয়ার্কিং না, এটা অ্যান্টি সোশ্যাল নেটওয়ার্কিং এ নিয়ে গেছে। মানুষের সাথে মানুষ ইন্টারঅ্যাকশনের অনেক বড় একটি মাধ্যম ছিল এই চিঠি, যেখানে আবেগ মিশে থাকতো। সেগুলোর এত শর্টেস্ট ভার্সন হয়ে গেছে SMS, ইনস্টাগ্রাম, টুইটার, দেন ফেসবুকিং।
সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গুরু আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আপনাকে আমি আমার অন্তর থেকে অনেক ভালোবাসি এবং মিঘলা আপুকে অনেক মিস করি। আচ্ছা, লিখেছেন যে গুরু, আপনি যখন আহনাফ ছেলেটার জন্য মানুষের কাছে হাত পেতেছিলেন, তখন বুঝলাম আপনার ভিতরে কোনো অহংকার নেই, আপনি একজন উত্তম মনের মানুষ। আবার যখন শীতার্থ মানুষকে কম্বল বিতরণ করেছিলেন, আবার যখন গরিব শিশুদেরকে ঈদের নতুন কাপড়ের জন্য মানুষজনের কাছে আহ্বান করেছিলেন, তখনই বাংলাদেশের মানুষ বুঝে গেল যে না, এই মানুষটাকেই আমাদের পাশে রাখতে হবে। যদি এই মানুষটা আমাদের কাছ থেকে চলে যায়, তাহলে মনে হয় পুরো বাংলাদেশ কেন জানি অসম্পূর্ণ থেকে যাবে। ওকে, আর একটি কথা লিখেছেন যে আপনি যখন হঠাৎ করে ঢাকা FM 90.4 থেকে চলে যান, তখন আমি প্রতি বৃহস্পতিবার গুরু আমার জন্য, আপনার জন্য এবং ইমার কথাটি উল্লেখ করেছেন যে ইমার জন্য অনেক মন খারাপ করে থাকতেন, আবার 7 মাস পরে যখন আপনি ফিরে আসলেন তখন ওনার মন খারাপটা চলে গেল। এখন উনি আবার লিখেছেন যে রেডিওতে, ওকে গুরু আপনার কাছে একটা অনুরোধ, এটা খুবই মজার,
যে আপনি যতদিন ঢাকা ফম 90.4 বা যে কোনো রেডিওতে প্রোগ্রাম করেন না কেন, সাথে মেঘলা আপুকে রাখবেন।
অফ কোর্স আই লাভ টু দ্য পার্ট অফ দ্য প্রোগ্রাম উইথ মেঘলা, কারণ মেঘলা ছাড়া আসলে প্রোগ্রামটা আমার এই এই পথ চলাটা অসম্পূর্ণ। ইট ওয়াজ স্টার্টেড ব্যাক ইন 2009 or 10, রাইট মেঘলা? প্রায় 7-8 বছর এই পথ চলা। এটা আসলে একটা ইটস আউটস্ট্যান্ডিং কেমিস্ট্রি ইন বিটুইন মেঘলা অ্যান্ড মি, যেটা আসলে অসম্পূর্ণ হয়ে যায়। অফ কোর্স ইটস দ্যাট ওয়াজ দ্য সলিড কন্ট্রিবিউশন বাই ইমা। ইমা পরবর্তী ব্যক্তিগত প্রয়োজনের কারণে ফার্দার কন্টিনিউ করতে পারেনি, আর মেঘলার সাথে তো পথ চলা শুরুই হয়েছে আমার এই FM ক্যারিয়ারের একদম শুরু থেকে। তো অবশ্যই সেই পথ চলা স্রষ্টা চাইলে বহু বছর বহুদিন, ইনফ্যাক্ট আমি যতদিন আছি সবের মধ্যে অবিরত থাকবে ইনশাআল্লাহ।
আমি খুবই অনার্ড, এবং উনি আরেকটি কথা লিখেছে, গুরু আমি আপনার আয়মানের জন্য দোয়া করি যেন সে আপনার মতো দেশবাসীকে ভালোবাসে এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারে, এবং আমি আপনার বাবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন।
সেটাই বাবা দিবস ছিল, সবাই সব রকমের ফেসবুকে আপডেট দিয়েছে বাবার ব্যাপারে, কিছু লিখতে গিয়ে কয়েকবার অ্যাটেম্প নিয়েও কিছু লিখতে পারেনি আর কি। আসলে বাবা দিবস পরশু দিন গেছে, তাই তো? সমস্ত পৃথিবীর বাবার ইনফ্যাক্ট বাবা আসলে সাচ এ কাইন্ড অফ ফিলিং, যারা খুব শক্ত করে সন্তানের হাতটা ধরতে পারে, মানে টাইট হাগ বলতে যা বোঝায় সেটা হয়তো বাবা এবং সন্তানের মধ্যেই ঘটে। তো আমার বাবা সহ যারা পৃথিবী থেকে চলে গেছেন সে না ফেরার দেশে, সবার জন্য পবিত্রতম এই রাতে সবার জন্য প্রার্থনা করছি, স্রষ্টা যেন ভালো রাখেন, স্রষ্টা যেন শান্তিতে রাখেন তাদেরকে, স্রষ্টা যেন সমস্ত গুণা তাদের মাফ করে দেন, তাদের আনইনটেনশনাল ইন্টেনশনাল সমস্ত গুণা মাফ করে দেন। যে পরিমাণ ভালোবাসা নিয়ে তার সন্তানদেরকে মানুষ করে গেছেন তারা, তার বদৌলতে তাদেরকে যেন স্রষ্টা ভালো রাখেন। আমরা কিছু ফোন কল নিতে চাই মেঘলা, এই রিলেটেড বা যে কোনো ইনফরমেশন, যে কোনো ফোন কল আমরা একটু এন্টারটেইন করতে চাই, এবং সাথে সাথে কিছু টেক্সট আমরা দিতে থাকবো। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো,
জি সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি কে?
সালাম আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
জি গুরু, আমি নোয়াখালী থেকে বলতেছি, মোহাম্মদ ফারুক বলতেছি।
হ্যাঁ ফারুক, আমরা আজকের অনুষ্ঠানে যদি কিছু বলতে চান আপনি আপনার পক্ষ থেকে। ফারুক আপনার কথা। জি জি
জি গুরু, আমি আপনার নিয়মিত ফ্যান, আমি 2011 সাল থেকে অনুষ্ঠানটা শুনি। আজকে অনুষ্ঠান আসলে যে আপনি যে একটা মহান ব্যক্তি যা বলা বাহুল্য, কারণ আসার মতো ব্যক্তি হয় না যে আপনি গরিব দুঃখী মানুষের জন্য এই কাজটা সবসময় অনুষ্ঠানটা চালিয়ে যান। আমি সবসময় দোয়া করি আপনার এই অনুষ্ঠানটা আমি সবসময় শুনি, যাতে আরো বিশাল এবং গরিব মানুষের যারা সবসময় বঞ্চিত হয়
এই ব্যাপারে আমার একটা ফিডব্যাক আছে। আমরা এই কাজটা কি সামনের দিকে এগোতে পারছি নাকি পিছিয়ে যাচ্ছি, এরকম একটা অবজারভেশন কেন যেন আমার মনের মধ্যে কাজ করতেছে, যে দিনকে দিন এই জিনিসগুলো আরো ডেভেলপ না হয়ে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা এই টানগুলো আরো শক্ত না হয়ে কেমন যেন আলগা হয়ে পড়ছে, এটা আমার অবজারভেশন আর কি। সো আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন, যাতে করে আমরা আমরা আমাদের এই পথ চলাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আরো কিছু ফোন কল এবং টেক্সট নিয়ে গেলে
একটি টেক্সট আছে ফেসবুকে, মঞ্জুরুল আল মামুন লিখেছেন, গুরু আমি মেহেরপুর আমঝুপি জাগ্রত যুব সমাজের পক্ষ থেকে পথ শিশুদের এবারে ঈদে ঈদ বস্ত্র বিতরণ করব।
কি নাম? কি নাম?
মঞ্জুরুল আল মামুন।
মঞ্জুর, আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা বন্ধু, অনেক অনেক কৃতজ্ঞতা। আমঝুপি ক্লাব, রাইট?
আমঝুপি জাগ্রত যুব সমাজ,
আমঝুপি জাগ্রত যুব সমাজের পক্ষ থেকে যে উদ্যোগ তোমরা গ্রহণ করেছো পথশিশুদের জন্য নতুন কাপড় সংগ্রহের এই কাজ, নতুন অথবা পুরাতন যেটি পরার যোগ্য, ভালো কিছু অন্তত তাদের কাছে যা কি দেয় রাখ দিয়ে, এই এই এইটা আমরা এইবার অনিবার্য কারণবশত করতে পারিনি, বাট কেউ না কেউ কিছু না কিছু করতেছে, সেটিও একটা কালেকটিভ এফোর্ট, সেটি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। অনেক অনেক শুভকামনা বন্ধু, অনেক খুশি হলাম তোমার এই প্রতিজ্ঞা শুনে বা তোমার এই উদ্দেশ্য শুনে। নেক্সট ফোন কল। হ্যালো, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি শেরপুর থেকে বলছি, আলামিন আমার নাম।
আলামিন কেমন আছেন?
ভালো আছি।
জি জি, কি বলতে চান প্লিজ বলুন।
আমি যে
কল ড্রপ হয়েছে আগের মতন,
আরেকটু কম টেক্সট দাও এনিওয়ে হিমেল খান থ্যাংক ইউ খুব খুশি হয়েছি
যে
হ্যালো সালাম আলাইকুম
আসসালামু
আলাইকুম জি ভালো আছি কে বলছেন কোথেকে বলছেন
আমি আপনার বন্ধু তোফায়েল বলছিলাম
তোফায়েল ভাই কি খবর
আলহামদুলিল্লাহ ভালো গুরু আমি একটু বলতে চাই আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী আমার অনেকে ভাবে যে প্রশ্ন করে তোমার কষ্ট লাগে না আমি বলি আল্লাহ আমাকে বানিয়েছে আল্লাহর যদি কষ্ট না লাগে আমার কেন লাগবে আমি নিজের মনকে সান্ত্বনা দিই তো আমার কোনো বোন নাই ফারজানাকে আমি বোন হিসেবে মানতে চাই আর দ্বিতীয় হচ্ছে এই ফারজানা এবং খলিল তোমরা কখনো নিজে কষ্ট মনে করবে না ভাববা যদি আল্লাহ আমাদেরকে বানিয়েছে কেন আমি নিজে মনে করি যে সাধারণ মানুষ যারা চোখ আছে পাও আছে হাত আছে কুড়ে খাওয়ার মতো কর্মস্থল আছে বাসায় প্রতিদিন পোলাও মুরগি মাংস ভাত খাচ্ছে তারা অসহায় মানুষদের দিকে তাকায় কিনা এটা আল্লাহর এক ধরনের পরীক্ষা আমার মনে হয় আমার আমার সাধারণ জ্ঞানে আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু মনে হয় তার একটা পরীক্ষা করছে আল্লাহ তোকে আমি ভালো রাখছি তুই অসহায় মানুষ আমি আল্লাহ আমি দুই রকমের মানুষ পাঠিয়েছি তিন রকমের মানুষ পাঠিয়েছি আমি আমরা বছরের পর বছর ভালো জামা কাপড় কিনছি ভাত খাইতেছি এটা করতেছি সেটা করতেছি একটা দিন ভাই নিজে না খাই একটা দিন কমলাপুরি স্টেশন যাই সেই স্টেশন যাই বাইরে থেকে একটা দিন খাইছ পঞ্চাশ টাকার একটা গ্রানি প্যাকেট কিনা দিই তাতে কি দুই লক্ষ টাকা কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে ভাই আমি ঢাকা এফএমের মাধ্যমে বলতে চাই আপনাদের হাতে পায়ে ধরি আমরা অসহায় মানুষদের পাশে
দাঁড়াই
আর দ্বিতীয় কত খলিল ভাই এবং ফারজানাবু আপনার দুজনকে বলতে চাই আজকে আমি ঢাকায় আমাদের বললাম আপনার একদিন অনেক বড় হবেন একদিন ঢাকায় শুনে এসে বলবেন গুরু আপনাদের সবার লিখনাদের অবদানের কারণে উৎসাহের কারণে আজ আমি এই পর্যায়ে দাঁড়াইছি আমি তো ফাইল একদিন দৃষ্টি প্রতিবন্ধী আমি আপনাকে বলছি আমি অনেক 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 দোয়া করছি এই রোজার টাইমে আপনি অনেক বড় হবেন নিজে ভেঙে পড়বেন না ভেঙে পড়া যাবে না নিজে বলতে আত্মবিশ্বাস রাখতে হবে আপনারা ভাববেন
আল্লাহ পক্ষপাত দুষ্ট মানুষের সাথে আল্লাহ এত বেশি কাইন আমার সাথে কেন এরকম করে এটা খুব সঠিক উত্তর দিয়েছেন আপনি থ্যাংক ইউ
আমরা এই সংগঠন খুলছি প্রতিবন্ধীদের জন্য পাশে দাঁড়ানোর জন্য বন্ধুর জন্য বন্ধু এরকম একটা নাম থাকবে তো আমি বলবো অনেক মানুষই আছেন আমরা ভাত খেতে পারতেছি পড়তে পারতেছি বারে বারে বারংবার অনুভব করবো যে আমরা তাদের দিকে যেন একটু থাকাই
ঠিক আছে অনেক ধন্যবাদ আর এই সুন্দর করে কথাটা বলার জন্য ধন্যবাদ কারণ আমি এটা আমি নিজেও বলছিলাম যে তোমাদের এরকম কি মনে হয় যে স্রষ্টা কি পক্ষপাত দুষ্ট যথার্থই বলেছেন আপনি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী আপনাকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাই জানে যা স্রষ্টা যদি বানিয়ে খুশি থাকেন তাহলে আমি বান্দা হয়ে কষ্ট পাবো কেন এই কথাটা অনেক বড় একটি কথা আপনি বলেছেন থ্যাংক ইউ তো ভাই
গুরু আমি আর একটা লাইন বলে শেষ করব সেটা হলো আমি বলছি আমি আবারও বলি যে আপনারা কখনো ভেঙে পড়বেন না
অবশ্যই না
আল্লাহ আল্লাহ আপনাদেরকে পাঠাইছে এটা এক ধরনের পরীক্ষা যারা সব যারা কর্মস্থান আছে সব আছে তারা তারা আপনাদের পাশে দাঁড়ায় কিনা তাদেরও এক ধরনের শাস্তি হবে যে অসহায় মানুষদের পাঠাইছি তাদের পাশে কেন দাঁড়াচ্ছে
তোরা এক্স্যাক্টলি তো ভাই তো ভাই আপনি অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা নেক্সট ফোন কলে যাব
নেক্সট ফোন কলে যাওয়ার আগে একটা কমেন্ট পড়বো মোহাম্মদ আসিফ লিখেছেন গুরু ফারজানার মতো হাজারো ফারজানা আজ রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আমরা কি পারি না তাদের জন্য কিছু
পারি না কেন উই নিড ওয়ার্ক উই নিড অ্যাকশন এই 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 বিষয়গুলো থেকে বের হয়ে এসে নাও দ্য টাইম ফর অ্যাকশন আমরা কিছু করি যেমন রাজুরা করছে যেমন লিডো করছে যেমন সোহেল রানারা করছে ভূমিকা রাখি উদ্যোগ গ্রহণ করি দেন বলি যেটা করলাম আমি এবার সেটা উচ্ছ্বাসের সাথে গোটা বিশ্বে এটা প্রচার করি এই না হওয়া উচিত কেন পারবো না কেন হবে না মানে দিস নট অল অ্যাবাউট দ্য কান্নাকাটি টাইপ মানে নাও দ্য টাইম হ্যাজ কাম ফর অ্যাকশন টু গো ফরওয়ার্ড টু মার্চ ফরওয়ার্ড অন অ্যান্ড অন জাস্ট কিছু একটা করা দরকার যেটি প্রধান কার্যালয় 6 ওয়াশপুর গার্ডেন সিটি ওয়াশপুর বসিলা মাহমুদপুর ঢাকা সেখানে আপাতত আছে এরকম সে তার উদ্যোগে যেখানে এটা তো হয়তো একজন খলিল বা একজন ফারজানাকে সিম্বলিক অর্থে আমরা রিপ্রেজেন্ট করলাম এরকম থাউজেন্ডস অফ আশপাশে আছে যে কোনো সময় যে কোনো ভালো লাগার তোমার ভালোবাসার হাত বাড়িয়ে দাও বন্ধু। মানে আমাদের আসলে এখন আর সময় নেই শুধুই কষ্ট পাওয়ার, দুঃখ পাওয়ার, সমব্যথী হওয়ার। নাও টাইম হ্যাজ কাম ফর অ্যাকশন, কিছু একটা করি। সোল্লানারা করতেছে যেরকম, এরকম কিছু করি আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন?
ওরকম কিছুই না, ভেঙে চুড়ে বলতে হবে সবাইকে।
না, লোকে তো তাই ভাববে না হলে, যে হাজার হাজার ফোন তার মধ্যে রুনা তোফাইল ফোন পাই কিভাবে? আর রুনাকে যেহেতু আমি স্বীকৃত দিয়েছি যে আমার একমাত্র বন্ধু, লোকে চিন্তা করবে না যে গুরু আবার স্পেশাল হটলাইনের ব্যবস্থা রাখছে কিনা রুনার জন্য। কি খবর, ঈদের ঈদের প্রিপারেশন চলছে? কেন
আমাদের ঢাকায় এফএম রেডিও এবং সকল ফ্রেন্ডের জন্য, তাছাড়া আপনি তো আছেন, একলা সবার জন্য।
ওকে, প্লিজ শোনাও। বন্ধুরা যারা চিনো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী রুনা নামেই সে পরিচিত, চোখের দৃষ্টি হয়তো স্রষ্টা তাকে দেয়নি, মনের দৃষ্টি এত বেশি মারাত্মক, আমার একমাত্র স্বীকৃত বন্ধু আনিয়ারে, রাইট মেঘলা? সবাই তো বন্ধু, এটা হচ্ছে একদম স্বীকৃত বন্ধু, এই হচ্ছে সেই রুনা। হ্যাঁ রুনা, গান শুনি।
থাকো শুধু তুমি, খোঁজো তুমি সঙ্গোপনে, লুকিয়ে রাখি আমি। তুমি আমার সোনা পাখি, আগর সুহাগ রাখি, একলা করে চলে গেলে কেমনে বলো বাঁচি, একলা করে চলে গেলে কেমনে বলো বাঁচি। তোমার জন্য হৃদয় ভরে ভালোবাসা রাখি, ভালোবেসে কাছে এসো আপন ভাবো যদি। তুমি আমার সোনা পাখি, আদর সোহাগ রাখি, একলা করে চলে গেলে কেমনে বলো বাঁচি, একলা করে চলে গেলে কেমনে বলো বাঁচি। আসলে আমার জন্য যদি পুরো একটা সময় নিয়ে,
এত সুন্দর গলা, বাপ রে বাপ। এত চমৎকার গলা রুনা, অনেক সুন্দর কণ্ঠ। আমি গায়িকা, প্রফেশনাল গায়িকা টাইপ হয়েছে তা বলবো না, বন্ধু হিসাবে আমি এত বায়াসড হয়ে বলবো না, বাট খুব মহব্বত জানা গলার মধ্যে থাকে না, কিছু একটা কানেকশন এই টাইপের আর কি। একটা দুটা লাইন আবার বলো তো।
জি,
দুই লাইন আর একবার।
এইখানটাই না, অন্য
গান এইটাই বলো, দুই লাইন। অন্য কোন গানটা গাবে বলো দেখি।
অন্য তো অনেক ধরনের গান গাইতে
পারো, তারপরও তোমার পছন্দের অন্য কোন গান?
আমার পছন্দের গানের তো কোনো শেষ নেই, তবে এই মুহূর্তে একটি গান গাইতে পারি, একটা গান আমার খুব পছন্দ।
বলো তো।
বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও মুখের কথাই হয় যে গান, তুমি যদি দাও মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।
আর খুব ভালো লাগে গানটা।
Now I'm dedicating this song to my lovely friend Runa. It's for you. This is only for you.
বেদনা মধুর হয়ে যা, তুমি যদি বেদনা মধুর।
রোডা মন ভালো হয়েছে তো একটু? প্রত্যেকটি মানুষ তোমার সাথে আছে।
না আমি আসলে আজকে কেন মানে গানটা গেলাম, আমি না কালকে রাতে যখন ঘুমাইতেছিলাম তখন স্বপ্নের মধ্যে হঠাৎ আমি চলে যাই আইমনের আম্মুর সাথে দেখা করতে। আইমনের আম্মুর সাথে যখন দেখা করতে চলে যাই বলে তো চলে গেছিলাম আপনার খোঁজে। তো বলতেছে গরু গরু কর, শুধু গরুকে নিয়ে ভাব না, আমি কি দোষ করলাম? তো আমি বলতেছি না আসলে আপনার কথা তো তাই বলি, এখন তো কি শাস্তি দেবেন
আমাকে? ভালো থেকো, ভালো থেকো।
বলতেছে তাহলে তুমি এই গানটা গাও আমার ভালো লাগবে, এই গানটা আমার মনে হয়েছে আমি স্বপ্নে।
এগুলো কি স্বপ্নে স্বপ্নে হয়েছে? বলছি স্বপ্নে হয়েছে সব।
হ্যাঁ,
এনিওয়ে ভালো থেকো, অনেক ভালো থেকো। তুমি একজন মানুষ বহু মানুষকে জানতে বা বোঝাতে শিখিয়েছো যে কারো দৃষ্টি না থাকলেও সে কিভাবে অনেক বড় করে বাঁচতে পারে বা ভালো থাকতে পারে। তুমি আমার সেই সাহসী বন্ধু, তুমি আমার সেই ফাইটার, সত্যিকারের ওয়ারিয়র, সত্যিকারের যোদ্ধা। তুমি তোমার সাথে সব সময় আছি বন্ধু, ভালো থেকো। নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা অবাক করা ব্যাপার, তোরা তো নাম্বারও কখনো বলিস না নাকি?
ও আচ্ছা,
না না
আমার মেমোরিতে
সেটাই বলতেছি যে ফোন ওপেন হয় আর ফোন আসতে থাকে, নাম্বার কথা বলার তো প্রয়োজন পড়ে না কখনো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
জি, মিন্টু সরকার বলছি, কিশোরগঞ্জ কোটিয়াদি থেকে।
মিন্টু কেমন আছেন?
জি ভালো আছি গুরু, আপনার সাথে কথা বলার জন্য অনেক দিন ধরে ট্রাই করতেছি, এক বছর কত।
প্লিজ বলুন কি বলতে চান মিন্টু, প্লিজ বলুন, প্রাণ খুলে বলুন। জি বলুন। খলিল এবং ফারজানার সাথে লিজোর যে কার্যালয় তার ওয়েবসাইটের সাথে আমরা একটু পরিচয় করিয়ে দিই, www.streetchildrenlidobd.org. আমরা পরবর্তী ফোন কল নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি
গুরু, কেমন আছেন?
ভালো আছি। কে বলছেন, কোথেকে বলছেন?
নাজমুল ইসলাম।
হ্যাঁ নাজমুল,
রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন। আছি ভালো আছি নাজমুল, রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দেন, রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দেন নাজমুল। জি নাজমুল প্লিজ বলুন। হ্যালো,
আবার ড্রপ হয়েছে কলটা।
কি রে,
সিরিয়াসলি এখন আমি ভয় পাচ্ছি, মানে কি মনে করবে লিসেনাররা। এন্ড আরেকটা আমি কমেন্ট পড়তে চাই, আবু মারাজ লিখেছেন, মালয়েশিয়া থেকে শুনছি, দেশের এই গরিব পথ শিশুদের জন্য হেল্প করতে চাই, কিছু করতে চাই, কি করে করব?
অনেক অনেক ওয়ে ফরওয়ার্ড আছে, আই অলরেডি শেয়ারড, যে অলরেডি দে কথা প্রসঙ্গে এসেছে। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করতে পারেন। আই অলরেডি শেয়ার দ্য অ্যাড্রেস ডিটেইলস এন্ড ওয়েব পেজ, সেখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। অপশন ওপেন, কারণ বহু মানুষের প্রয়োজন এখানে। আপনি আপনার নিজের পরিচিত জনের মাধ্যম দিয়েও এখানে হেল্প, বিভিন্ন জায়গায় হেল্প পাঠাতে পারেন, নিজের পার্সোনাল উদ্যোগেও সেটা করতে পারেন, অনেক সুযোগ আছে। পরবর্তী ফোন কল। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম।
হ্যালো,
জি সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু, আমি একটু কিছুক্ষণ আগে কল দিয়েছিলাম, বাইরে থেকে এসেছিলাম।
ওহো, নাজমুল রাইট? কুমিল্লা
না, মিন্টু সরকার।
ও সরি, মিন্টু মিন্টু মিন্টু, হ্যাঁ মিন্টু প্লিজ বলুন।
যে গুরু, আপনার সাথে কথা হলো যে অনেকদিন ধরে ট্রাই করছি, প্রায় বছর
খানেক। জি বলছিলেন, আপনি বলুন, প্লিজ শুনতে চাচ্ছি।
আমি গুরু চাচ্ছিলাম, আমাদের একটা সংগঠন আছে, কৃপক বেতার শ্রোতা সংঘ।
আরেকবার,
কৃপক বেতার শ্রোতা সংঘ।
ওকে, বেতার শ্রোতা সংঘ আমি এতটুকু বুঝেছি, তার আগের ওয়ার্ডটা কিন্তু বুঝিনি, আরেকবার।
কৃপক, কৃপক,
কৃপক,
জি জি, কিশোরগঞ্জ পাখুন্দে কোটে,
কৃপক, কৃপক,
জি জি,
কৃপক বেতার শ্রোতা সংঘ,
শ্রোতা সংঘ,
জি প্লিজ।
এটা আমাদের আরো 20 বছর আগের একটা সংগঠন আর কি। তো এটা যাচ্ছিলাম যে আপনাকে নিয়ে একটা কিছু করার উদ্যোগ। আপনাদের যে প্রোডিউসার ছিল কি জানি, এই যে রাজশাহী বাড়ি
ইন্তেজার,
হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে আমি যোগাযোগ করছিলাম, পরে বলছিল যে হ্যাঁ গুরুর সাথে আপনাকে করে দেওয়া হবে।
যে আমি অসুবিধা নাই, আপনি চাইলে যে কোনো সময় এটা যদি কোনো পার্ট আমি হতে পারি, আই লাভ টু বি দ্য পার্ট অফ দিস অফ ইউর ইনস্টিটিউশন, যদি কোনো সুবিধা বা সুযোগ আপনার হয়, কোনো সমস্যা না আমার পক্ষ থেকে।
আমি আমরা চাচ্ছিলাম যে আপনাকে আমন্ত্রণ জানানোর।
হ্যাঁ, এটা আপনি ঈদের আগে তো আর পসিবল না মিন্টু ভাই, পরবর্তীতে কোনো একটা সময় সুযোগ বুঝে হয়তো আমি আপনার ওখানে যেতে পারবো, বাট অফ কোর্স আমি এটার একটা পার্ট হতে চাই, যাতে যদি আপনার এটাতে কোনো আপনার প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে নিতে যদি সাহায্য করে, অফ কোর্স আই লাভ টু বি দ্য পার্ট অফ দিস।
আমি আসলে গুরু, আমি বলি আপনাকে, আমি কিন্তু সেই অনেকদিন আগের শ্রোতা ছিলাম বাংলাদেশ বেতারের। আমরা না শুধু আমরা কয়েক অঙ্ক অনেকেই আমাদের এলাকার, কিন্তু আপনার মতো এই প্রেজেন্টার মানে অনেকেই পাইছি। আমাদের যেমন নাজমুল হোসেন ভাই ছিল, আরো ছিল, কিন্তু আপনার মতো মানে এত মানে আমার প্রিয় উপস্থাপক মানে।
জি, আল্লাহর অশেষ রহমত, দোয়া রাখবেন। জি, কোনো একদিন অবশ্যই এটির একটা পার্ট হওয়ার চেষ্টা আমি করবো ইনশাল্লাহ। মিন্টু ভাই, মিন্টু ভাই ভালো থাকবেন, আর থ্যাংক ইউ ফর দিস অনার। ওকে, নেক্সট ফোন কল। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু, আমি সোহাগ বলছি, ঢাকা কেরানীগঞ্জ থেকে।
হ্যাঁ সোহাগ, কেমন আছেন?
আমি আপনার অনেক ভক্ত, 2011 সাল থেকে শুনি, কিন্তু আপনি মাঝখানে ছিলেন না, আমি অনেক কষ্ট পাইছি যে গুরু কই গেল, চিন্তায় ছিলাম।
না অসুবিধা নাই, ওই গ্যাপটা পড়েছে বিধায় না, আমি এবং আপনারা সবাই বুঝতে শিখেছি যে আসলে আমরা পরস্পরকে কত বেশি ভালোবাসি, আর সেই টানেই তো আবার ফিরে আসা, ছুটে চলে আসা। ইনশাল্লাহ আপনারা যদি চান, স্রষ্টা যদি সহায় থাকে, এই ভালোবাসা অব্যাহত থাকবে। জি, লাস্ট ফোন কল, একদম শেষ ফোন কল। হ্যালো, সালাম আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যালো, আমি টঙ্গী থেকে বলছি, আমার নাম মিজান।
মিজান, কেমন আছেন?
মালা আছি।
জি কি বলতে চান প্লিজ বলুন।
হ্যাঁ আমি বলতে চাইছিলাম যে আমি তিন পেজের একটা চিঠি দিয়ে আসছিলাম আপনাদের স্টেশনে গিয়ে।
জি ইনভেস্টিগেট করার পরে যেটা ফাইনাল হয় সেই স্টুডিওতে তার সাথে আমি প্রোগ্রাম করবার সুযোগ পাই। তো এটা একটা প্রসেসের ভিতর দিয়ে যায়। আমি চাইলেই হয়তো যে কোনো কাউকে নিয়েই কোনোদিন কোনো প্রোগ্রাম করে ফেলতে পারি না, কারণ এই প্রোগ্রামকে রিলেট করে অনেকেরই অনেক রিকোয়েস্ট অনেক রিকোয়ারমেন্ট থাকে আর কি। এনিওয়ে আমার অনুষ্ঠানটা একদম শেষ মুহূর্তে বিদায় নিতে হচ্ছে, বিদায় নিতে যাচ্ছি, তার আগ মুহূর্তে বিদায় নিচ্ছি ফরজানার কাছে, বিদায় নিচ্ছি খলিলের কাছে। খলিল কিছু যোগ করতে চাও শেষ মুহূর্তে, কিছু বলতে চাও? মনে আছে তো কি কথা হয়েছে? কথা একটাই, ভেতরে আগুন জ্বলতে, বুকের কোনো একটা কর্নারে। কার আগুন?
মায়ের।
সে স্মৃতিটাকে বাঁচিয়ে রাখা, কারণ ওই যে লম্বা মতো একটু শ্যামলা মতো মেয়েটি যে যাওয়ার সময় বলে গেছে নতুন জন্য জামা কাপড় আনতে যাচ্ছি, রাইট? এই মানুষটাকে মনে করার মতো কোনো লোক পৃথিবীতে নাই একদমই ছাড়া। তুমি তোমার কলিজার মধ্যে এই মানুষটাকে বাঁচায় রাখো। তুমি বড় হবা, মানুষটাও বড় হবে। তুমি যত বেশি বড় হবা মানুষটা তত বেশি বড় হবে, ঠিক তো? ওকে, বিদায় নিচ্ছি ফারজানা এবং খলিলের কাছ থেকে। এই স্বপ্ন নিয়ে যা আমরা করতে পারিনি এবছরে সেটা আমার লিসেনার্স কমিউনিটির মেম্বাররা করে দেখাবে, এবং সামনে প্রোগ্রামে অবশ্যই সেটির আপডেট দিবে বা অন ওয়ার্ডস আপডেট দিতে থাকবে ফেসবুকের মাধ্যমে, আমরা যেটি কভার করব সামনে অনুষ্ঠানে গিয়ে আপডেট দিতে থাকবে যে আমরা এবার হৃদয় কে কি রকম ভূমিকা রাখছি এই পথ শিশুদের জন্য। ঠিক আছে মেঘলা? আর আমরা সরি যে আজকের অনুষ্ঠানের প্যাটার্ন গুলো এরকম ছিল, সবসময় প্ল্যান অনুযায়ী সবকিছু হয় না, আমরা লিসনার্স আওয়ার আজকে সেইভাবে করতে পারিনি, এই কারণে করতে পারিনি যে একটা আর্জেন্সি ছিল যেটা আমরা অনুষ্ঠানের শুরুতে বললাম আর কি। সেই কারণে আমি সেই ক্যান্সার আক্রান্ত নাহিদার মাকে কোনোভাবে রিফিউজ করতে পারিনি, তাই তাকে নিয়ে স্টুডিওতে আমাকে ঢুকতে হয়েছে, বিধায় আমরা লিসনার্স আওয়ার আজকে কন্ট্যাক্ট করতে পারিনি। এনিওয়ে অনুষ্ঠান শেষ করছি বন্ধু, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক টান, অনেক অনেক মহব্বত নেই, সবার জন্য অনেক অনেক প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নেই, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা।
ইয়েস বন্ধু, বিদায় নেবার পালা। সময় এখন ঠিক রাত 1:43, আর একটু পরে সহি সময় সবাই এসে একটু পরে উঠে যাবেন, আর যারা ঘুমিয়ে আছেন আর যারা জেগে আছেন আমাদেরকে শুনছেন তারা তো আছেনই, একেবারে সেহেরি করেই ঘুমিয়ে পড়বেন, নামাজ করে ঘুমিয়ে পড়বেন আশা করছি। আর বন্ধু আবার যেতে যেতে বলে যেতে চাই যে আমাদের যে ফেসবুকে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি www.facebook.com/90.4ঢাকা, এবং এখান থেকে আমরা তিনটি পোস্ট আপলোড করেছি ভালোবাসার বাংলাদেশে। তো আপনি চাইলে পুরো সপ্তাহ জুড়ে এই তিনটি পোস্টে অ্যাক্টিভ থাকতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, চ্যানেল শেয়ারও করতে পারেন বন্ধুদের কাছে। আর আমাদের যে ওয়েব পেজ আছে সেখান থেকে আপনি দেশের বাইরে থেকে পুরো ওয়ার্ল্ড থেকে আমাদেরকে শুনতে পারেন, জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি www.dhakafm904.com। আর বন্ধু আগামী সপ্তাহে আবারও কথা হবে, অনেক অনেক ভালো লাগা, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, ভালো থাকবেন।
যেখানে দিনের শুরু ঠিক যেখানে দিনের শুরু, অন্ধ কালো রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ, ঠিক যেখানে দিনের শুরু, অন্ধ কালো রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ, এই কথাটার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়, এই কাটা তার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়,
দিচ্ছে হাজার সুরে জাগা। চিত্র ঝুলছে ঝলুক এই দাবানল পড়া পুচুক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। চিত্র ঝুলছে ঝলুক এই দাবানল পড়া পুচুক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক।